গলাকাটা বিলে মাছের বদলে উঠে আসে একটা বাক্স, ভেতরে খুব অদ্ভুত কিছুর সন্ধান মেলে। আর তারপর থেকেই ওরা আসতে শুরু করে স্বপ্নে। আমরা যাই কবিরাজের কাছে, তিনি জানান বাক্সটা যেখান থেকে পাওয়া গেছে সেখানে ফেরত দিয়ে আসলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এত ক্ষমতা যে বাক্সের, তাকে এত সহজেই ফেরত দেয়া যায়? ভয়কে জয় করে লোভ। তারপর
ভূত.com with Russell.
Welcome back, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানতে চাইব না কেমন আছেন। আশা করি আল্লাহ তালার রহমতে আপনি এবং ভূত ডট কম এর সকল শ্রোতা ভালো আছেন। কিছুদিন আগে একটি ঘটনা ইমেইল করেছিলাম, হয়তো লেখায় কিছু ভুল ত্রুটি ছিল তাই সেটি প্রচারযোগ্য হিসেবে বিবেচিত হয়নি। এখানে মূলত ভুলটা আমারই ছিল, আমি লেখাটি শেষ করার পর দ্বিতীয়বার পড়ে দেখিনি। যাই হোক, বিষয়টি নিয়ে আমি আপসেট নই। আমার জানা যত ঘটনা আছে আমি পাঠাতেই থাকব, যেটি রুচিশীল ও উপস্থাপনযোগ্য হবে সেটি অবশ্যই আপনি নির্বাচন করবেন, এই বিশ্বাস আমার আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে সেরকম কিছু না, অনেক সময়ই ঘটনা মানে কি বলবো যে অনেকের পেছনে পড়ে যায়, আসতে হয়তো একটু সময় লাগে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে আপনি দেখবেন যে আপনার ঘটনাটি প্রচারিত হয়েছে। ঘটনা যাচ্ছি, পরিবারের বড় ছেলে হওয়ায় সারাদিন কাজের ব্যস্ততায় আমাদের ভূত ডট কম স্টুডিওতে গিয়ে সরাসরি আপনার সঙ্গে বসে ঘটনা শেয়ার করার মতো সময় হয়ে ওঠে না। তাই আমি চাই আমার ঘটনাটি আপনার কণ্ঠে শ্রোতাদের পড়ে শোনান। বলা বাহুল্য, ঘটনা লেখার পূর্ব অভিজ্ঞতা আমার নেই, তাই লেখার ফরম্যাট, শব্দ চয়ন কিংবা উপস্থাপনায় অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। প্রিয় লিসেনার্স, আমি মাহিন হাসান আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে জিনদের প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি না রাখার এক নির্মম পরিণতির ঘটনা। যিনি আমাকে ঘটনাটি শেয়ার করেছেন তিনি নিজের পরিচয় এবং ঘটনাস্থলের নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তাই তার গোপনীয়তার স্বার্থে আমি তার নাম ও স্থানের নাম পরিবর্তন করে উপস্থাপন করছি। ধরা যাক তার নাম মোহাম্মদ আফসার হোসেন। তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন আমিও সেই একই প্রতিষ্ঠানে কাজ করতাম। প্রতিষ্ঠানের একজন পুরনো ও অত্যন্ত বিশ্বস্ত সদস্য হিসেবে সবাই তাঁকে চিনত। বয়সে তিনি আমার চেয়ে বেশ বড় ছিলেন তাই আমি তাকে চাচা বলেই সম্বোধন করতাম। মধ্যবয়সী একজন মানুষ, বয়স আনুমানিক 40-42-এর মধ্যে হবে। অত্যন্ত মিশুক স্বভাবের এবং প্রতিষ্ঠানের প্রায় সবার সঙ্গেই ভালো সম্পর্ক। আমাদের কোম্পানিটি ঢাকার কেরানীগঞ্জের একটি এলাকায় অবস্থিত। মূলত বিমানবন্দর থেকে বিদেশগামী যাত্রীদের খাবারের সঙ্গে যে চামচ, বাটি, প্লাস্টিকের ছুরি, চামচ সহ বিভিন্ন ডিসপোজেবল সামগ্রী দেওয়া হয় সেগুলোই আমাদের প্রতিষ্ঠান সরবরাহ করত। আরাফাত কাকা এবং আমি দুজনেই সেখানে মেশিন অপারেটর হিসেবে কাজ করতাম। তার মেশিনটি ছিল আমার ঠিক পাশেই, ফলে খুব অল্প সময়ের মধ্যেই তার সঙ্গে আমার বেশ সখ্য গড়ে ওঠে। এখানে একটি বিষয় উল্লেখ না করলেই নয়, আমাদের কাজের শিফট ছিল এক সপ্তাহ দিনের শিফট, পরের সপ্তাহ রাতের শিফট। একদিন আমরা নাইট শিফটে ডিউটি করছিলাম, হঠাৎ করেই আকাশ কাঁপানো এক প্রচণ্ড ঝড় শুরু হল। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে গেল, ফলে মেশিনগুলো সাময়িকভাবে বন্ধ রেখে আমরা সবাই ম্যানেজারের কক্ষে গিয়ে জড়ো হলাম। সময় কাটানোর জন্য আড্ডা জমে উঠল। যতটুকু মনে পড়ে তখন রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা হচ্ছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত আনুমানিক 1:30। চারপাশে একবার চোখ বুলিয়ে নিলাম। পুরো কারখানা জুড়ে আধো অন্ধকার পরিবেশ, জরুরি আলোর মৃদু আভায় সবকিছু ঝাপসাভাবে দৃশ্যমান। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের জন্য পুরো কক্ষ আলোকিত হয়ে উঠছে, আবার পরক্ষণেই সবকিছু আগের মতোই অস্পষ্ট হয়ে যাচ্ছে। বাইরে ততক্ষণে ঝড় আরো তীব্র হয়েছে, বাতাসের শুঁশুঁ শব্দ, দূরে মেঘের গর্জন, আর ঘরের ভেতরে বসে থাকা ছয়জন মানুষের দীর্ঘ ছায়া, সব মিলিয়ে পরিবেশটা অদ্ভুত রকমের ভুতুড়ে হয়ে উঠেছিল। মনে হচ্ছিল যেন এমন একটি রাতের জন্যই কোন হিমশীতল গল্প অপেক্ষা করে থাকে। আমরা জানতাম আফসার কাকার জীবদ্দশায় অনেক অস্বাভাবিক ও রহস্যময় ঘটনার মুখোমুখি তিনি হয়েছেন, কিন্তু যখনই তাকে সেসব বিষয়ে জিজ্ঞেস করা হতো, তিনি কোনো না কোনো অজুহাতে বিষয়টা এড়িয়ে যেতেন। কখনো কাজের ব্যস্ততা, কখনো অন্য কোনো কারণ দেখিয়ে কথা ঘুরিয়ে দিতেন। কিন্তু সেদিনের পরিবেশটা ছিল ভিন্ন। বাইরে তাণ্ডব চালাচ্ছে ঝড়, আর ভেতরে আধো অন্ধকার কক্ষ, আর আমাদের সামনে বসে আছেন এমন একজন মানুষ যার জীবনে অনেক কিছুই ব্যাখ্যাতিক ঘটেছে। আড্ডায় উপস্থিত সবাই আমার চেয়ে বয়সে বড় ছিলেন, তাই কিছুটা ইতস্তত করেই বললাম,
আচ্ছা আফসার চাচা, কিছুদিন আগে তো বলেছিলেন আপনার জীবনে অনেক ভয়ানক আর অদ্ভুত অভিজ্ঞতা ঘটেছে, আজকের এই গভীর ঝড়ের রাতে চারপাশের এমন পরিবেশ, আপনার ঝুলিতে জমে থাকা কোনো ঘটনা যদি আমাদের শোনাতেন কেমন হয়?
আমার কথা শুনে সবাই কিছুক্ষণ চারপাশে তাকাল। ম্যানেজার সাহেব হালকা হেসে বললেন,
কথাটা কিন্তু মাহিন খারাপ বলেনি, এমন বৃষ্টি রাতে এমন একটা পরিবেশে সত্যি কোনো ভৌতিক ঘটনা শুনতে মন্দ লাগবে না।
বাকিদের মুখের অঙ্গভঙ্গি দেখেও বুঝতে পারলাম তারাও ম্যানেজারের সঙ্গে একমত। চাচা তখন চুপচাপ বসেছিলেন, গল্প শোনানোর প্রসঙ্গ উঠতেই তার মুখটা একটু গম্ভীর হয়ে গেল। তিনি ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর পকেট থেকে সিগারেট বের করে ধরালেন। আমি মেঝের ওপর রাখা অ্যাশট্রেটা তাঁর দিকে এগিয়ে দিলাম। তিনি কোনো কথা না বলে সিগারেটে কয়েকটা গভীর টান দিলেন। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণিকের জন্য তার মুখটা স্পষ্ট হয়ে গেল। কেন যেন মনে হল তিনি যেন কোনো পুরনো স্মৃতির ভেতরে হারিয়ে গেছেন, এমন একটি স্মৃতি যেটি আজও তাকে অস্বস্তিতে ফেলে। ঘরের ভেতর তখন অদ্ভুত নিরবতা, বাইরে ঝড়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমরা সবাই তার মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছিলাম। অবশেষে তিনি সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে ছেড়ে বললেন,
তোমরা ঘটনা শুনতে চাও? আচ্ছা শোনো তাহলে।
এরপর তিনি যে ঘটনাটি আমাকে বলেছিলেন, আমি সেটি যথাসম্ভব তাঁর ভাষ্য মতে তুলে ধরার চেষ্টা করছি। বলতে শুরু করলেন চাচা,
ঘটনার সঠিক সময়টা হাজার মনে নেই, তবে এটুকু নিশ্চিতভাবে বলতে পারি তখনকার বাংলাদেশ এখনকার মতো আধুনিকতার ছোঁয়া তেমন পায়নি। কাঁচামাটির রাস্তা, ছন কিংবা পাটখড়ি দিয়ে তৈরি করা ঘর, যাতায়াতের জন্য গরুর গাড়ি, এসব ছিল তখন দৈনন্দিন দৃশ্য। আর রাতের অন্ধকার দূর করার জন্য মানুষের ভরসা ছিল হ্যারিকেন বা কেরোসিনের ল্যাম্প। আমাদের গ্রামটিও ছিল একেবারে অজপাড়াগা, চারিদিকে নদী, বিস্তীর্ণ মাঠ, ঘন গাছপালা আর ছোট বড় ঝোপঝাড়ে ঘেরা, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝেই কেটে যাচ্ছিল আমাদের দিনগুলি। কিন্তু তখনও আমরা জানতাম না খুব শিগগিরই এই শান্ত গ্রামটিকে ঘিরে শুরু হতে যাচ্ছে এক অন্ধকার অধ্যায়। আমাদের গ্রামের মাঝামাঝি একটি বিশাল পুরনো বট গাছ ছিল, গাছটির বয়স ঠিক কত তা কেউ বলতে পারত না। তার ছায়াতেই ছিল একটি ছোট্ট চায়ের দোকান। গ্রামের মানুষ সারা দিন মাঠে কাজ করার পর বিকেলের দিকে সেখানে জড়ো হতো, কেউ চা খেত, কেউ বিড়ি টানত, আবার কেউ নানা বিষয় নিয়ে গল্প আড্ডায় মেতে উঠত। আমিও প্রায় সেখানে যেতাম, বয়োজ্যেষ্ঠদের আড্ডায় বসে তাদের গল্প শুনতে আমার খুব ভালো লাগত। কখনো পুরনো দিনের কথা, কখনো যুদ্ধের স্মৃতি, আবার কখনো গ্রামের নানা ঘটনা। আষাঢ় মাস, মাঠ ঘাট খাল বিল সবই তখন পানিতে পরিপূর্ণ। সেদিন বিকেলে আমি আমার বন্ধু আলী গ্রামের বটতলার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। চারপাশে বৃষ্টির পরের সোঁদা গন্ধ আর দোকান জুড়ে চলছিল গ্রামের মানুষের নানা গল্পগুজব। হঠাৎ আলী আমার দিকে ঝুঁকে এসে বলল,
দোস্ত, কাল রাতে তোদের নৌকাটা নিয়ে মাছ ধরতে যাবি?
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম,
কোথায়?
সে মুখটা কানের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলল,
গলাঘাটা বিলে।
নামটা শুনেই আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আলী আবার বলল,
শুনেছি রাতে ওই বিলে নাকি প্রচুর মাছ পাওয়া যায়, কিন্তু জেলেরা খুব একটা যায় না। কাল আমরা দুজনে গিয়ে দেখবো ব্যাপারটা কি, ভাগ্য ভালো থাকলে মাছ নিয়ে ফিরে আসতে পারব।
আমি অস্বস্তি নিয়ে তাকালাম তার দিকে।
গলাঘাটা বিল? ওই বিলে তো দিনের বেলাতে অনেকে যেতে চায় না, গ্রামের মানুষ কত কি বলে জায়গাটিকে নিয়ে। শুনেছি ওখানেই নাকি অস্বাভাবিক কিছু অনেকেই দেখেছে, এই কারণেই জেলেরা সন্ধ্যার পর ওই দিকটা এড়িয়ে চলে।
আমার কথা শুনে আলী বিরক্তির সুরে হেসে উঠল।
কার সাথে থাকি আমি, একটা তাগড়া যুবক হয়ে গ্রামের মানুষের বানানো গল্পে বিশ্বাস করিস?
তারপর কাঁধে হাত রেখে বলল,
শোন, ভয় বলে কিছু নেই, ভয় হলো মানুষের মনের খেলা। আজ আগুন থাকবে সাথে, ভয় কিসের?
কিন্তু কেন জানি না তার এই কথা আর তার পরের হাসিটা আমার বুকের ভেতরের অস্বস্তিটা একটুও কমাতে পারল না। তবু নির্জন রাতে বন্ধুর সঙ্গে বিলে মাছ ধরতে যাওয়ার রোমাঞ্চ আর পরিবারের চোখ এড়িয়ে স্বাধীনভাবে কিছু সময় কাটানোতে রাজি হয়ে গেলাম। আমার সম্মতি শুনে আলী ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে বলল,
এই তো এখন বললি একটা সাহসী পুরুষের মতো কথা। শোন, রাত দশটার দিকে আমি জাল, পাতিল, বিড়ি আর আগুন সব নিয়ে থাকব, তুই শুধু নৌকার ব্যবস্থা করে চলে আসবি।
আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। এরপর বন্ধুকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা হলাম। বাসায় ফিরে সবার অগোচরে নৌকার চাবিটা নিয়ে রাখলাম। সারাদিন স্বাভাবিক থাকার চেষ্টা করলেও মনে মনে শুধু রাত হওয়ার অপেক্ষায় ছিলাম। অবশেষে রাত নেমে এলো। যখন বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন নিঃশব্দে দরজা খুলে বাইরে বের হলাম। চারপাশে তখন নিস্তব্ধতা, দূরে কোথাও ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। সাবধানে ঘাটের দিকে এগিয়ে গেলাম। সেখানে পৌঁছে দেখি আলী আমার আগেই এসে হাজির, জাল, পাতিল, প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে ইতোমধ্যেই নৌকায় উঠেছে। নৌকার মাঝখানে বসে সে ধীরে সুস্থে একটা বিড়ি টানছিল। জ্বলন্ত বিড়ির আগুন অন্ধকারে তার মুখটা উজ্জ্বল করে তুলছিল। আমি ঘাটে পৌঁছে নৌকার তালা খুললাম। হালকা ধাক্কা দিতেই নৌকাটা ধীরে ধীরে পানির ওপর ভেসে উঠল। আমি উঠে বসতেই আলী বইটা হাতে নিল। নিষিদ্ধ সেই গলাঘাটা বিলের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হল। চারিদিকে যেদিকেই তাকাই শুধু পানি আর পানি, দূরের গাছগুলোর অবয়ব অন্ধকারে অস্পষ্ট হয়ে আছে। নৌকা এগিয়ে চলছে নিস্তব্ধ বিলের দিকে। পানির ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আশেপাশে আর তেমন কোনো শব্দ ছিল না, তবে মাঝে মধ্যে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছিল। নাম না জানা কয়েকটি পাখি এমন করুণ সুরে ডেকে উঠেছিল যেন কোনো অদৃশ্য সুখ গাথা তারা শুনিয়ে যাচ্ছে। কেন জানি না ধীরে ধীরে আমার বুকের ভেতর অস্বস্তিটা বাড়ছিল। আমি আলীর দিকে তাকিয়ে বললাম,
চল ফিরে যাই, আমার মনটা কেমন যেন করছে।
আলীর সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে বলল,
দূর, তোর মাথা ঠিক আছে?
আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর আমরা বিলের প্রায় মাঝামাঝি জায়গায় পৌঁছালাম। সেখানে নৌকা থামিয়ে জাল পেতে অপেক্ষা করতে লাগলাম। আনুমানিক আধা ঘন্টা পর জাল তোলার সময় হঠাৎ অনুভব করলাম জালে যেন ভারী কিছু একটা আটকে গেছে। আমরা দুজন মিলে জাল টানতে লাগলাম। ধীরে ধীরে পানির নিচ থেকে ভেসে উঠল একটা বড় কাঠের বাক্স। বাক্সটি সম্পূর্ণ ভেজা ছিল, কিন্তু অদ্ভুত বিষয় হল এর চারপাশে অসংখ্য সুতা পেঁচানো ছিল। কোথাও কোথাও ছোট ছোট তাবিজের মতো জিনিসও ঝুলতে দেখা যাচ্ছিল। আলী বাক্সটা দেখে উত্তেজিত হয়ে উঠল।
দোস্ত, মনে হয় কোনো ভালো কিছু পেয়েছি,
বলেই সে কষ্ট করে বাক্সটাকে নৌকার উপর তুলে ফেলল। আমি বাক্সটার দিকে তাকিয়ে রইলাম। কেন জানি না জিনিসটা দেখে আমার বুকের ভেতর একটা অজানা ভয় কাজ করতে লাগলো। তাবিজ, সুতা আর অদ্ভুত বাঁধনগুলো দেখে মনে হচ্ছিল বাক্সটাকে কেউ ইচ্ছে করেই এভাবে বেঁধে রেখেছে। আমি নিচু গলায় বললাম,
আলী, আমার মনে হয় জিনিসটা ভালো কিছু না, যেখান থেকে পেয়েছি ওইখানেই ফেলে দেই।
আলী বলল,
ভয় পেয়েছিস?
আমি উত্তর দিলাম না, কিন্তু তখনও বুঝতে পারিনি জাল থেকে তোলা ওই বাক্সটাই আমাদের জীবনের সবচেয়ে অস্বাভাবিক রাতের সূচনা হতে চলেছে। ঘটনাটি অত্যন্ত দীর্ঘ হওয়ার জন্য আমি পরবর্তী অংশ পর্ব দুয়ে শেয়ার করব।
আসসালামু
আলাইকুম রাসেল ভাই, আমি মাহিন হাসান। জানি আল্লাহ রহমতে আপনি খুব বেশি ভালো আছেন এবং সর্বদাই ভালোর দলে। রহস্যময় বিল ঘটনাটির পার্ট ওয়ান আমি সারা রাত না ঘুমিয়ে লিখেছি এবং ভোরেই আপনাকে ইমেইল করেছি। সকালে আপনার পুরনো ভূত এফএমের একটা এপিসোড শুনতে শুনতে ঘুমিয়ে গেছি, ঠিক তখনই আমি কল পাই ভূত ডট কম থেকে। আমাকে ঘটনার দ্বিতীয় পর্ব লিখে পাঠানোর কথা বলা হয়। এখানে ছোট্ট করে বলে রাখি, সত্যিই তাই, আমরা যখন পর্ব ওয়ান এবং টু এইভাবে ভাগ করে স্টোরি পাঠাই তখন অনেকেই সেটা শুনতে অস্বস্তি বোধ করেন, কারণ ঘটনার একটি জায়গায় হঠাৎ থেমে গেলে পরবর্তী এপিসোড বা পরবর্তী পর্বের জন্য ওয়েট করতে হয়। অনেকেই হয়তো সেটা মিসও করে ফেলেন। তখন আমাদের যেটা করতে হয়, একসাথে দুটো পর্বকে আবারও প্রচার করতে হয়। সেক্ষেত্রে অনেকে আবার আমাদের কমপ্লেন করেন, কেন পুরনো এপিসোড আবারও শোনাচ্ছেন। কিন্তু আসলে ওই পর্ব এক আর পর্ব দুই একসাথে শোনানোর জন্যই সেটা করতে হয়। তো এই সমস্ত ঝামেলা এড়ানোর জন্যই আপনাকে অনুরোধ করেছিলাম আমরা, আমাদের পক্ষ থেকে যেন আপনি দ্বিতীয় পর্ব লিখে পাঠান। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব দ্রুত রেসপন্স করার জন্য। আমরা চলে যাচ্ছি পর্ব দুয়ে। আমি একদিনের সময় নিলেও না ঘুমিয়ে পর্ব দুই লিখে পাঠিয়েছি। এটা আপনার প্রতি ভালোবাসার খাতিরেই করলাম। যাই হোক, বেশি কথা না বলে ঘটনার মূল প্রবাহে যাওয়া যাক। শুনছেন পর্ব দুই।
আমরা তখনও বুঝতে পারিনি জাল থেকে তোলা ওই বাক্সটাই আমাদের জীবনের সবচেয়ে অস্বাভাবিক ঘটনার সূচনা করতে চলেছে। আমি আলীকে অনেক বুঝিয়েছিলাম,
দোস্ত, জিনিসটা ভালো মনে হচ্ছে না, যেখান থেকে পেয়েছি ওখানেই ফেলে দে।
কিন্তু আলী আমার কথা শুনল না, বরং বাক্সটার প্রতি তার আগ্রহ আরো বেড়ে গেল। অনেক কষ্টে সেটাকে নৌকায় তুলে আমরা বাড়ির পথে রওনা দিলাম। ফেরার পথটাও স্বাভাবিক ছিল না। মাঝপথে কয়েকবার মনে হল যেন নৌকার পেছনে কেউ পানির ভেতর দিয়ে আমাদের অনুসরণ করছে। কয়েকবার বৈঠা থামিয়ে কান পেতে শুনেছি, কিন্তু কিছুই দেখতে পাইনি। তবে দূর থেকে কোথাও ভেসে আসছিল এক অদ্ভুত শব্দ, ঠিক কান্না না, আবার মানুষের ডাকও না, এমন এক শব্দ যা আজও মনে পড়লে শরীর শিউরে ওঠে। সেই রাতেই আলী বাক্সটা বাড়িতে নিয়ে লুকিয়ে রাখল। পরদিন সকালে ওর বাড়িতে গিয়ে দেখি ছেলেটার চেহারা অস্বাভাবিক ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো লাল, যেন সারা রাত এক মুহূর্তও ঘুমায়নি। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, কাল রাতে একটা স্বপ্ন দেখেছে। তারপর ধীরে ধীরে যা বলল তা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আলী বলল, স্বপ্নে সে নিজেকে গলাকাটা বিলের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে। চারপাশে শুধু কুয়াশা আর কুয়াশা। হঠাৎ সেই কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসে দুটি বিশাল অবয়ব। তারা সাদা আলখেল্লা পরা ছিল, কিন্তু তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারা কিছুক্ষণ আলীর দিকে তাকিয়েছিল, তারপর একসঙ্গে বলেছিল,
আমাদের জিনিস তুই নিয়ে আসছিস, কাজটা ভালো করিসনি।
আলী বলল, তাদের কণ্ঠস্বর ছিল অদ্ভুত, মনে হচ্ছিল একসঙ্গে অনেকগুলো মানুষ কথা বলছে।
মরবি, তোর আপন জনরাও মরবে।
ঘুম ভাঙার পরও সে ভয়ে কাঁপছিল। প্রথমে আমরা বিষয়টাকে দুঃস্বপ্ন ভেবেছিলাম, কিন্তু কয়েকদিনের মধ্যেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। রাত হলেই আলীর ঘরের চালের ওপর কারো হাঁটার মতো শব্দ হতো, মাঝরাতে দরজায় টোকা পড়ত, উঠোনে ছায়ার মতো কিছু চলাফেরা করত, কিন্তু বাইরে গিয়ে কাউকে পাওয়া যেত না। অবশেষে গ্রামের এক কবিরাজকে ডাকা হল। সব কথা শুনে তিনি বাক্সটা দেখতে চাইলেন। অনেক কষ্টে তাবিজ, সুতা আর বাঁধনগুলো খুলে বাক্সটি পরীক্ষা করলেন। পরীক্ষা করতে করতে হঠাৎ তাঁর মুখের রং বদলে গেল। ভেতরে ছিল একটি নবজাতক শিশুর কঙ্কাল, অসংখ্য তাবিজ এবং ছাগলের চামড়ার ওপর লেখা কিছু পুরনো লিপি আর একটি বিভৎস পুতুল। অনেকক্ষণ নীরব থাকার পর তিনি বললেন,
আমাকে তিন দিন সময় দিতে হবে। আসলে আমি আমার জিন দ্বারা সঠিকভাবে সবকিছু না জেনে কিছু বলতে পারছি না।
তিন দিন পর কবিরাজ যা জানালেন সেটা কিছুটা এরকম।
বাক্সটিতে মূলত যে জিনিসগুলো পাওয়া গিয়েছিল সেই বিষয়ে তারা স্পষ্টভাবে কিছু বলেনি, কিন্তু তারা একটা সুযোগ দিয়েছে, যদি এই বাক্সটা যেখান থেকে আনা হয়েছে ওইখানে রেখে আসা হয় তারা কোনো ক্ষতি করবে না। এই জিনিসের সঙ্গে এমন কিছু জড়িত যেটা মানুষের হাতে থাকা উচিত না, যত তাড়াতাড়ি সম্ভব যেখানকার জিনিস সেখানেই রেখে আসতে হবে, এতেই মঙ্গল।
এর বেশি কিছু তিনি বলতে রাজি হলেন না, তবে বারবার একটা কথাই বলছিলেন,
বাক্সটা ফিরিয়ে দাও, যত দ্রুত সম্ভব ফিরিয়ে দাও।
আলী তখনই রাজি হয়ে গেল, কিন্তু সমস্যার শুরু হল সেখান থেকেই। কবিরাজ চলে যাবার পর আলীর পরিবারের লোকজন তাকে উল্টো বোঝাতে শুরু করল, বিশেষ করে তার বাবা। তিনি বললেন, যদি এই জিনিসের পেছনে এত শক্তি থাকে তাহলে এত সহজে ফিরিয়ে দেওয়ার কি দরকার। ধীরে ধীরে ভয়কে হারিয়ে দিল লোভ। কেউ বলল, এতে হয়তো ধন সম্পদের রহস্য আছে। কেউ বলল, ভাগ্য বদলে যাওয়ার সুযোগ বারবার আসে না। শেষ পর্যন্ত তারা পাশের গ্রামের এক তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক দীর্ঘ সময় ধরে বাক্সটা পরীক্ষা করলেন। তিনি তাবিজগুলো দেখলেন, পুরনো লেখাগুলো দেখলেন, কঙ্কালটাও গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। তারপর কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। শেষ পর্যন্ত তিনি বললেন,
বাক্সটা আমার কাছে রেখে যাও।
বিনিময়ে তিনি আলীর বাবাকে বেশ কিছু টাকা দিলেন। টাকার পরিমাণটা গ্রামের সাধারণ মানুষের কাছে অনেক ছিল। আলীর পরিবার কোনো দ্বিধা না করেই রাজি হয়ে গেল। সেদিন তারা বাড়ি ফিরেছিল খুব খুশি মনে, কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। কয়েক সপ্তাহের মধ্যেই একের পর এক অদ্ভুত বিপদ নেমে আসতে শুরু করল। সংসারে অশান্তি বাড়তে শুরু করল। যে টাকার জন্য এত লোভ হয়েছিল সেই টাকা অদ্ভুতভাবে নানা খাতে শেষ হয়ে যেতে লাগল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল আলীর স্বপ্নগুলো। প্রায় প্রতি রাতেই সেই দুই সাদা পোশাকধারী অবয়বকে দেখতে শুরু করল। প্রতিবার তারা একই কথা বলত, প্রতিশ্রুতি ভাঙা হয়েছে, পরিণতি ভালো হবে না। সময় যত গড়াতে লাগল আলীর শারীরিক ও মানসিক অবস্থা ততই খারাপ হতে শুরু করল। সে মানুষের সঙ্গে কথা বলা কমিয়ে দিল, ঘন্টার পর ঘন্টা একা বসে থাকত। মাঝে মধ্যে নিজের মনেই বিড়বিড় করে বলত,
ওরা আসবে, ওরা সবাইকে নিয়ে যাবে।
ধীরে ধীরে সে যেন আতঙ্কের ভেতরে বেঁচে থাকা এক জ্যান্ত মানুষে পরিণত হল। তারপর একদিন হঠাৎ করেই আলী নিখোঁজ হয়ে যায়। পুরো গ্রাম খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া গেল না। তার ঠিক কয়েকদিন পর গলাকাটা বিলের পানিতে তার মরদেহ পাওয়া যায়। সেই ঘটনার পর আলীর পরিবারও আর স্বাভাবিক থাকতে পারেনি। তার বড় ভাইয়ের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। তার বাবাও অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। অল্প সময়ের ব্যবধানে তাদের জীবনেও করুণ পরিণতি নেমে আসে। আর আলীর মা স্বামী আর সন্তান হারানোর শোক সহ্য করতে না পেরে তিনি ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। হ্যাঁ, আমি ছিলাম সেই রাতের সাক্ষী। আমি নিজেও আলীর সঙ্গে গলাকাটা বিলে গিয়েছিলাম। তবে একটা কথা আজও মনে আছে, বাক্সটা পাওয়ার পর প্রথম থেকেই আমি সেটা না নেয়ার জন্য নিষেধ করেছিলাম, আর আমি কখনোই বাক্সটিকে স্পর্শ করিনি। তবুও যতদিন আলীর জীবনে সেই অস্বাভাবিক ঘটনাগুলো চলছিল ততদিন আমিও অদ্ভুত সব স্বপ্ন দেখতাম। মাঝরাতে ঘুম ভেঙে যেত, মনে হতো কেউ আমার দিকে তাকিয়ে আছে। আজও আমি জানি না সেই বাক্সের রহস্যটা কি। জানি না স্বপ্নে দেখা সেই অবয়বগুলো কেনই বা এটা চেয়েছিল। তবে একটা জিনিস আমি নিশ্চিতভাবে শিখেছি, মানুষের জীবনে অনেক সর্বনাশ ভয় থেকে শুরু হয় না, শুরু হয় লোভ থেকে।
এই বলে আফসার চাচা চুপ করে গেলেন। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এল। বাইরে তখনও ঝড়ের শব্দ শোনা যাচ্ছে। আমি লক্ষ্য করলাম তার চোখের কোণে জমে আছে এক ফোঁটা অশ্রু। ঘটনাটি সত্যি কিনা তার বিচার করার ক্ষমতা আমাদের ছিল না, কিন্তু এটুকু বুঝতে পেরেছিলাম ঘটনাটি বলতে বলতে তিনি যেন আবার ফিরে গিয়েছিলেন সেই বহু বছর আগের রাতটিতে। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি বিশ্বাস করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের, কারণ আমরা কেউই সেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী নই। তবে যেভাবে ঘটনাটি আমার কাছে বর্ণনা করা হয়েছিল আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, কমেন্ট সেকশনে লিখবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে www.bhoot.com.bd, সেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন অন্য ভুবন, যেটা আসলেই অন্য ভুবন। সেই ভুবনে একবারে ঢুকে পড়লে ফিরে আসা সত্যিই মুশকিল। গিয়ে দেখতে পারেন কেমন লাগলো, বোঝার চেষ্টা করতে পারেন। আমি আবারও ধন্যবাদ জানাই আপনাকে ঘটনাটি কষ্ট করে লিখে পাঠানোর জন্য। একে তো আপনি রাত জেগে ঘটনাটি লিখেছিলেন, তারপরে আমরা যখন রিকোয়েস্ট করেছি তখন আপনি সঙ্গে সঙ্গে ঘটনার দ্বিতীয় পর্বও পাঠিয়ে দিয়েছেন। আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি চমৎকারভাবে ঘটনাটি উপস্থাপন করেছেন, ভবিষ্যতেও আশা করছি আপনার কাছ থেকে ঘটনা পাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
স্পিরিট, বি হিয়ার উইথ মি। কে তুমি?
ভূত ডট কম, দ্য ফিয়ার রিটার্নস উইথ রাসেল।
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি যেহেতু সবসময় ভালোর পক্ষে থাকেন তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আমি মোহাম্মদ আরাফাত রহমান খুলনা বিভাগের ঝিনাইদহ জেলা থেকে লিখছি। কিছুদিন আগে আপনাকে একটি ঘটনা ইমেল করে পাঠিয়েছিলাম, হয়তো কোনো কারণে সেটি নির্বাচিত হয়নি। এজন্য প্রথমে একটু অভিমান হয়েছিল, তবে সেটা বেশিক্ষণ টেকেনি। সত্যি বলতে যখন নতুন কোনো এপিসোডে আমরা আপনার সেই হাড় হিম করা ভয়েসটা শুনি তখন সব অভিমান নিমিষেই মিলিয়ে যায়। যাই হোক, আজ আবার একটি নতুন ঘটনা পাঠাচ্ছি, যদি প্রচারযোগ্য মনে হয় তাহলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনায় যাওয়ার আগে ঘটনাটি কিভাবে সংগ্রহ করলাম সেটা জানিয়ে নিলে শ্রোতাদের বুঝতে সুবিধা হবে। আমি পড়াশোনার সুবাদে হোস্টেলে থাকি। কিছুদিন আগে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলাম, বাস থেকে নামলাম রাত 9:20। বাড়ি তখনও প্রায় 5 কিলোমিটার দূরে, রাস্তায় একটিও গাড়ি নেই। দাঁড়িয়ে সময় দেখছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। ঠিক তখনই দূর থেকে একটা ভ্যানের হর্নের শব্দ ভেসে এলো। বুকের ভেতর হঠাৎ আশা ফিরে পেলাম। ভ্যানটি কাছে আসতেই দেখি চালকের আসনে আমাদের পাশের গ্রামের হাশেম আলী দাদু। আমাকে দেখে তিনিও চিনতে পারলেন এবং দ্রুত ভ্যানে উঠতে বললেন। আমি উঠে পড়লাম, মনে হল বড় এক বিপদের হাত থেকে রক্ষা পেলাম। ভ্যান চলতে চলতে দাদু আর পাশে বসা অন্য একজন বৃদ্ধ লোক নিজেদের পুরনো দিনের স্মৃতি নিয়ে আলাপ শুরু করলেন। শুনতে শুনতে আমার মনে হল একবার জিজ্ঞেস করেই দেখি কোনো ভৌতিক অভিজ্ঞতা আছে কিনা। তাই সরাসরি জিজ্ঞেস করলাম,
দাদু, এই দীর্ঘ জীবনে নিশ্চয়ই
কোনো ভৌতিক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছেন?
প্রশ্ন শুনেই হাশেম আলী দাদুর মুখের রং বদলে গেল। কিছুক্ষণ নীরব থেকে বললেন,
দাদু ভাই, তোমরা আধুনিক যুগের ছেলেমেয়েরা এগুলো নিয়ে শুধু মজাই করো, কিন্তু যে একবার এদের পাল্লায় পড়ে সেই বোঝে এর ভয় কতটা। আমার বয়স প্রায় 80 কাছাকাছি, কিন্তু যে ঘটনার সম্মুখীন আমি হয়েছি তা আজও ভুলতে পারিনি। সেই স্মৃতি আমার জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে।
তিনি প্রথমে কিছু বলতে রাজি হচ্ছিলেন না, আমি নাছোড় বান্দা, শেষমেশ হার মানলেন। তারপর যা শোনালেন আমি শুধু বাকরুদ্ধ হয়ে শুনে গেলাম। ভূত.কম এ ঘটনাটা শেয়ার করতে চাই শুনে তিনি মাথা নেড়ে সায় দিলেন, তবে একটাই অনুরোধ, নামটা যেন না আসে। তাই আজকের ঘটনার মানুষটাকে ডাকব হাশেম আলী দাদু। এবার ঘটনায় যাওয়া যাক।
সাল 1978, বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম। চারিদিকে ধান ক্ষেত, মাটির রাস্তা, আর রাত নামলেই গিলে ফেলা নিঃশব্দ অন্ধকার। সেই গ্রামেরই বাসিন্দা হাশেম আলী, পেশায় একজন কৃষক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের জমিতে ঘাম ঝরান। কিন্তু হাশেম আলীর হাতে শুধু কোদালি নেই, আছে একটা ভ্যান গাড়িও। কৃষি আর সংসারের কাজ সেরে বাকি সময়টা তিনি ভ্যান চালিয়ে যাত্রী আর মালপত্র পরিবহন করেন। সেদিন রাত 10টা, পাশের বাড়ির এক প্রতিবেশী মারা গেল। ঠিক হল লাশটাকে তার বাপের বাড়ি নিয়ে যাওয়া হবে এই রাতের মধ্যেই। ডাক পড়ল হাশেম আলীর। হাশেম আলী সহ আরো তিনজন মিলে লাশটা ভ্যানে তুলে রওনা দিলেন। যাওয়ার পথে শুরু হল অদ্ভুত ঘটনা। ফাঁকা রাস্তা, চারিদিকে শুধু ঝিঝির ডাক। হঠাৎ ভ্যানটা নিজে নিজেই তুলে উঠল, যেন অদৃশ্য কেউ পেছন থেকে ধাক্কা মারছে। কানের কাছে ফিস ফিস করে একটা শব্দ,
হাশেম, হাশেম।
কেউ পেছন ফিরল না, শুধু মনে মনে কালেমা পড়তে লাগল, যেন কোনো ঠান্ডা হাত তাদের গলা চেপে ধরেছে। লাশটা তার বাপের বাড়ি নিয়ে পৌঁছাতে পৌঁছাতে রাত 12টা বেজে গেল প্রায়। বাকি তিনজন বলল,
হাশেম তুই একা ফিরিস না, রাতটা এখানে থেকে যা।
হাশেম হেসে বলল,
আরে না, আমি একটু সাহসী মানুষ, ছোটবেলা থেকেই ভয় কম।
একাই ভ্যান নিয়ে রওনা দিলেন তিনি। রাস্তা সম্পূর্ণ ফাঁকা, একটা কুকুরের ডাক নেই, একটা পাতাও নড়ছে না, যেন প্রকৃতি নিজেই শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে মৃত্যুর অপেক্ষায়। চাঁদের আলো নেই, আকাশে শুধু ঘন কালো মেঘ, যেন কালো চাদর দিয়ে পৃথিবী ঢেকে দিয়েছে। শুধু ভ্যানের চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ আর হাশেম আলীর ভারী নিঃশ্বাস। মনে হচ্ছে পেছন থেকে গুনে গুনে শ্বাস নিচ্ছে। হঠাৎ সামনে সেই পুরনো বটগাছটা, একটা পাতাও নড়ছে না, অথচ সব পাতায় লালচে আগুন জ্বলছে। আগুন নেই, ধোঁয়া নেই, মনে হচ্ছে গোটা গাছটা যেন জাহান্নামের চুলায় পুড়ছে। সেই লাল আলোয় চারিদিক রক্তের মতো রাঙা হয়ে গেছে। আর তখনই সেই গাছের কাছে পৌঁছাতেই হাশেম আলীর কানে এলো বাজারের মতো সুরগুল। হাজারটা মানুষ কথা বলছে, হাসছে, কাঁদছে, গালি দিচ্ছে, সব একসাথে, যেন মৃত্যুর বাজার বসেছে। কেউ ডাকছে, কেউ টানছে, কেউ ফিস ফিস করে কথা বলছে,
এদিকে আয়।
সাথে সাথে ভ্যানটা অস্বাভাবিক ভারী হয়ে গেল, যেন পেছনে একশো মন পাথর না, একটা গোটা শ্মশান বেঁধে দেয়া হয়েছে। হাশেম আলী ঘাড় ঘোরালেন না, কারণ ঘাড়ের পেছনে তিনি একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলেন, বরফের মতো ঠান্ডা, সাপের মতো পিচ্ছিল। কানের কাছে আবার ফিস ফিস,
হাশেম, হাশেম।
হাশেম আলী চোখ বন্ধ করে হাত দুটো দিয়ে শক্ত করে ভ্যানের হাতল চেপে ধরলেন, মনে মনে দোয়া পড়তে লাগলেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। এক মুহূর্ত, দুই মুহূর্ত, হঠাৎ সব থেমে গেল। আগুন নেই, শোরগোল নেই, ভার নেই, ঠান্ডা নেই, চারিদিক আগের মতোই নিঝুম। হাশেম আলী পেছনে ফিরে তাকালেন না, তাকালে হয়তো আর ফিরতে পারতেন না, শুধু ভ্যান চালিয়ে সোজা বাড়ির দিকে ছুটলেন।
বাড়ি ফিরে হাশেম আলী ভ্যানটা উঠোনে রেখেই দরজা খুলে ঘরে ঢুকলেন। হাত পা তখনও কাঁপছে। সেই রাত আর কিছু হয়নি, কিন্তু ঘুম হয়নি এক ফোঁটাও। চোখ বন্ধ করলেই কানে বাজে সেই ফিস ফিস, আর চোখের সামনে ভাসে বটগাছের লালচে আগুন। পরদিন সকাল হতেই উনি সিদ্ধান্ত নিলেন আর একা রাখবেন না এই বোঝা। গেলেন দুঃসম্পর্কের এক দাদির কাছে। দাদির বয়স প্রায় 100 ছুঁই ছুঁই। গ্রামের সবাই জানে দাদির পোষা কয়েকটি ভালো জিন আছে। হাশেম আলী সেই দাদির কাছে গিয়ে সব খুলে বললেন। শুরু থেকে শেষ পর্যন্ত বটগাছ, লাল আগুন, হাজার কণ্ঠের শোরগোল সব শুনে দাদি চুপ করে থাকলেন। তারপর বললেন,
হাশেম, আজ রাতে তুই আমার এখানেই থাকবি। রাত গভীর হলে আমি আমার পোষা জিনদের হাজির করব।
কোনোভাবে সেই দিনটা কেটে গেল, কিন্তু রাত নামতেই বাড়ির বাতাসটা ভারী হয়ে উঠল। বাড়ির চারিদিক নিস্তব্ধ। দাদি মাটিতে একটা গোল দাগ কাটলেন, ধূপ চালালেন এবং বিড়বিড় করে কি যেন পড়তে লাগলেন। হঠাৎ দাদির শরীরটা ঝাঁকি দিয়ে উঠল, চোখ উল্টে গেল, গলার স্বর বদলে গেল। সেই কণ্ঠ জিজ্ঞেস করল,
কিরে হাশেম, কাল রাতে ভয় পেয়েছিলি নাকি?
হ্যাঁ।
সেই রাতের কথা কি ভুলে গেলি? ওই যে শোল মাছটার কথা।
এই একটা কথা শুনেই হাশেম আলীর বুকটা ধক করে উঠল, মুখ দিয়ে কোনো কথা বেরোল না। প্রিয় লিসেনার্স, এখন নিশ্চয়ই ভাবছেন কেন হাশেম আলী শোল মাছের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। এর উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে অতীতের স্মৃতির পাতায়, সেই ভয়াল রাতে। সেটা ছিল এক বর্ষাকাল, আর পাঁচটা সাধারণ দিনের মতোই। তখন কিছু দূরে এক গ্রামে যাত্রা পালার আয়োজন করা হয়েছিল, কিন্তু সেদিন সকাল থেকেই আকাশ মুখ ভার করেছিল। সারাদিন ঝুমবৃষ্টি, টিনের চালে থপথপ, মাটির উঠোনে ছপছপ, কপোতাক্ষের পানি ফুলে ফেঁপে দুই কোল ছাপিয়ে যাচ্ছিল। রাস্তাঘাট কাদায় পিচ্ছিল, বাতাসে ভিজে মাটির গন্ধ আর ঠান্ডা। এমন দিনে মাঠে পালা বসানো যায় না, তাই হালদার বাড়ির বড় ঘরটার ভেতরেই মঞ্চ বানিয়ে পালা শুরু হল। বাইরে বৃষ্টির শব্দে ভেতরের ঢোল কাঁসি কখনো চাপা পড়ে যাচ্ছিল, কখনো আবার গম গম করে উঠছিল। হাশেম আলী সেদিনই তাদের গ্রামের নিকটবর্তী কপোতাক্ষ নদে জাল ফেলে এসেছিলেন। ভাবলেন বিকেলের দিকে গিয়ে তুলে নেবেন, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই। সন্ধ্যার দিকে বৃষ্টি একটু ধরতেই বন্ধুরা বলল,
চল পালা দেখে আসি, ঘরের ভেতরে হচ্ছে, ভিজবি না।
হাশেম আলীও রাজি হলেন, কিন্তু রাত বাড়তেই তার মনে পড়ে গেল মায়ের কাছে কথা দিয়ে এসেছেন তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। বন্ধুরা বলল,
তুই যা, আমরা পালা শেষে যাব।
হাশেম আলী হ্যারিকেন হাতে বেরিয়ে পড়লেন। বাইরে বেরোতেই বুঝলেন বৃষ্টি থামেনি, বরং রাগ বেড়েছে। আকাশ ফেটে পড়ছে, বাতাসে টিনের চাল উড়ে যাওয়ার মতো গোঙানি, নদীর পাড়ের আলপথ কাদায় পিচ্ছিল, পা ফেললেই দেবে যাবে। হ্যারিকেনের আলোটা দমকা হাওয়ায় দপদপ করে কাঁপছে, নিভে যায় যায় অবস্থা। নদীর কাছে আসতেই তার সেই মাছ ধরার জালটার কথা খেয়াল হল, পানি ফুলে উঠেছে, স্রোত বেড়েছে। কি ভেবে যেন তিনি নদীতে নেমে গেলেন। জালের কাছে গিয়ে দেখলেন পানির নিচ থেকে থপথপ করে বুদবুদ উঠছে, যেন নিচে কিছু একটা ছটফট করছে। নামার পর জালটা টানতেই হাত ঠান্ডা হয়ে গেল। প্রায় আধ মন ওজনের একটা শোল মাছ, এত বড় শোল জীবনে দেখেননি তিনি। মাছটাকে ধরতে গেলেন, কিন্তু মাছটার মোচড়ে তিনি বারবার ব্যর্থ হচ্ছিলেন। পা পিছলে পড়ে যাচ্ছেন, বৃষ্টির পানিতে চোখ ঝাপসা হয়ে আসছে, তবুও হার মানলেন না। মাছ সহ জালটাকেই ধরে পানির ওপরে তুলে আনলেন। পাশ থেকে একটা গাছের ডাল ভেঙে মাছটাকে এলো পাথারি আঘাত করতে লাগলেন। এক পর্যায়ে মাছটা নেতিয়ে পড়ল, কিন্তু জীবন্ত ছিল। হাশেম আলী জাল সহ মাছটাকে কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। বৃষ্টির শব্দ ছাপিয়ে এবার অন্য আওয়াজ কানে এলো। চারপাশে অসংখ্য কিছু ঘুরছে। পেছন থেকে কান্না জড়িত কণ্ঠ বলল,
আমার সন্তান তোর কি ক্ষতি করেছিল, তুই ওকে কষ্ট দিচ্ছিস কেন?
সাথে এক
মহিলার করুণ কান্না। পিছন থেকে আরেক পুরুষ কণ্ঠ ভেসে এলো, তোর যা চাই আমি দেব, আমার সন্তানকে দিয়ে যা। হাশেম আলী থমকে দাঁড়ালেন, বৃষ্টির মধ্যে ঘাম বেরিয়ে গেল, বললেন, কি দিবি? পেছন থেকে বলল, তোকে আমি দুইটা সোনার পয়সা দেব, তুই এতে অনেক ধনী হতে পারবি। লোভে পড়ে হাশেম আলী রাজি হলেন, হাতে ঠান্ডা দুইটা ধাতব কিছু এসে পড়ল। সোনার পয়সা পেয়ে তিনি মাছটা ছেড়ে দিলেন এবং সাথে সাথেই কান্নার রোল পড়ে গেল। এক মায়ের আর্ত চিৎকারে মনে হল কপোতাক্ষের পানি কেঁপে উঠল, বৃষ্টির শব্দের সাথে মিশে গেল সেই কান্না। হাশেম আলী আর পেছন ফিরলেন না, দৌড়ে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরেই এক কবিরাজের কাছে গিয়ে তাবিজ নিয়ে এলেন। কবিরাজ বলেছিলেন, এই তাবিজ যতদিন গায়ে থাকবে ওরা তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর শোন, রাতের বেলা কোনো মরা বাড়িতে যাবি না, গেলে তাবিজের জোর কমে যাবে। হাশেম আলী পাথানের সম্মতি দিয়েছিলেন, কিন্তু সহজেই মানুষ ভুলে যায় সবকিছু। তিনি একটা পয়সা বিক্রি করলেন আর অন্যটা ঘরে রেখে দিলেন, কিন্তু সেটি কয়েকদিন পরেই হারিয়ে গেল। শত খোঁজাখুঁজির পরেও আর পাওয়া গেল না পয়সাটা। লিসেনার্স, এখন সময় হয়েছে বর্তমানে ফিরে আসার, সেই বৃদ্ধা দাদির ঘরে। পুনরায় জিনের গম্ভীর গলা বেজে উঠল বৃদ্ধার মুখে, তুই রাতে লাশ নিয়ে গেছিস হাশেম, তাই তোর তাবিজের গুণ নষ্ট হয়ে গেছে। এখন সেই জিনেরা ছায়ার মতো তোর পিছে লেগে গেছে, যখন তখন ঝাঁপিয়ে পড়বে। সাবধান হাশেম, অনেক সাবধান। কথা শেষ হতেই বৃদ্ধার শরীরটা মোচড় দিয়ে উঠল, একটা গোঙানি, তারপর নিথর। জিন চলে গেছে। হাশেম আলীর বুক ধুকপুক করছে, গলা শুকিয়ে কাঠ। কোনো মতে ফিসফিস করে বলল, এখন কি করব দাদি, এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা নেই? বৃদ্ধা ধীরে ধীরে চোখ মেললেন, জিনের ভারী গলা সরে গিয়ে ফিরে এলো তার চেনা ফাটা গলা আর গ্রামের টান। অনার মাথা গরম করিস না বাপ, সা ঘুম দে গিয়া, আজ রাইতে আর কি শুইব না, তরে কেউ শুইব না, কাইল বোরে উইটা তরে সব কমুনে, অন বুঝবি কি করতে হইব।
হাশেম আর কথা বাড়াল না, চুপচাপ মাদুরে শুয়ে পড়ল। অদ্ভুত ব্যাপার, সে সারা রাত একটুও ভয় পেল না, বরং মনে হল ঘরের চার কোনায় চারজন বসে আছে, পাহারা দিচ্ছে। ভোরের আজান হতেই বৃদ্ধা ডাক দিলেন,
হাশেম রে এইদিকে আয় বাপ।
হাশেম কাছে যেতেই বৃদ্ধা তার শুকনা হাতটা শক্ত করে চেপে ধরলেন, হাত কাঁপছে।
হাশেম আমার বয়স হয়েছে, কম যে মালিকুল মাও তাই টান দিয়া লয়া যায় ঠিক নাই, আমার পোষা জিনগুলারে তরে দিয়া দিমু, ওরাই তোরে ছায়ার মতো আগলায় রাখব, ওরা উসিলা হইব, তুই বিপদ থাইকা বাঁচবি। কিন্তু হুন, এত সোজা না রে, তোর বুকের পাটা কত বড় সেটাতে হান লাগব। হাইস রাইত, আবার একলা এবি আমার বাড়িতে।
কথা শেষ করেই বৃদ্ধা চোখ বন্ধ করলেন। বাইরে তখন একটা কাক ডাকল আর হাশেম আলীর বুকের ভেতরটাও ধক করে উঠল। তাহলে কি ভয় এখনো শেষ হয়নি? এই কথাটাই যেন মুখে গিলে খাচ্ছিল। এক সময় দিনের আলো নিভে গিয়ে রাত নামল, প্রায় মাঝরাত। চারিদিকে ঝিঁঝি পোকার একটানা ডাক, বাঁশঝাড়ের মাথায় বাতাস লাগতেই শোঁ শোঁ শব্দ উঠছে, মনে হয় দূরে কেউ ফিস ফিস করে কথা বলছে। চাঁদের আলো কেমন যেন ফ্যাকাশে। সেদিন রাতে হাশেম আলী আবার গেল দাদির বাড়ি। দাওয়ার কোনায় বৃদ্ধা বসে আছেন, হাতে তসবি, ঠোঁট নড়ছে, বিড়বিড় করে জিকির করছেন। হাশেমকে দেখে তসবিটা কোলের উপর রেখে বললেন,
হাশেম আইসোস, বস বাপ, আল্লাহরে ডাক। হাশেম আজ তোরে আমার জিন গলার সাথে দেখা করন লাগব, এখন থেকে যদি অগলগে থাকতে অভ্যাস করস, পাশে আর কষ্ট হইব না।
হাশেম ঢুকিলে বলল,
দেখেন জাতি, যাও আবার হইব।
বৃদ্ধা মাথা নেড়ে বললেন,
অগরে আমি একটা কামে বাড়াইছি, আয়া পড়ব একটু বাতে, তুই চুপ কইরা বস, মনটা ঠান্ডা রাখ।
কিছুক্ষণ পর দাদি হাশেমের কাঁধে হাত রেখে ফিসফিস করে বললেন,
তুই প্রস্তুত?
হাশেম আলী মাথা নাড়ল,
দেখ তো ওই নারকেল গাছের মাথায় কিছু দেহস কিনা।
হাশেম তাকাল, উঁচু নারকেল গাছটা বাতাসে দুলছে, পাতার ফাঁক দিয়ে অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। সে বলল,
কই দাদি? এখানে তো কিছু নাই।
দাদি চোখ ছোট করে বললেন,
আবার দেখ, মন দিয়া তাকা, আল্লাহর নাম লইয়া তাকা।
এবার হাশেম তাকাতেই বুকটা ছেদ করে উঠল। গাছের মাথায় ছয়টা কালো অবয়ব মানুষের মতো, শুধু আকৃতিটা ছায়ার। বাতাসে ওদের শরীর একটু দুলছে না, অথচ নারকেল পাতা ছিঁড়ে খাচ্ছে। হাশেমের গলা শুকিয়ে কাঠ হলেও সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে বলল, এরা ভালো জিন, দাদি আগেই বলে রেখেছে। দাদি ধীরে ধীরে বললেন,
হাশেম অহন্তরে নিজেই অগর লগে কথা কইতে হইব, যা যা ওই কলের পিছনে, তোর দাদার কবরের পাশে গিয়া দাঁড়া, ওরা ওইখানেই তোর লগে কথা কইব। আমি যাব না, তোরে একলা যাইতে হইব, ভয় পাইলে চলব না।
হাশেম বুকের ভেতর সাহস জমিয়ে গেল। পায়ের নিচে শুকনো পাতা মচমচ করছে, দূরে শিয়াল ডেকে উঠল একবার। কবরের পাশে যেতেই ঠান্ডা হাওয়া যেন গায়ে বিঁধে গেল। সামনে দেখল ছয়টা অবয়ব শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে। দাদার কবরের দিকে মুখ করে হাশেম কাঁপা গলায় সালাম দিল। তখন একটা অবয়ব এগিয়ে এলো, গলা নেই কিন্তু কথা যেন মাথার ভেতর বেজে উঠল,
হাশেম তুই একটা শক্তিশালী জিনের বাচ্চাকে মেরে ফেলেছিস। সেই রাতে আঘাত করার কয়েকদিন পরেই ও মারা গেছে। ওর বাবা মা প্রতিশোধ চায়, প্রাণের বদলে প্রাণ। তোর দুঃসম্পর্কের দাদা যে কবরে শুয়ে আছে খুব ভালো মানুষ, আমরা এই ছয় জিন ছিলাম তার সহকারী। মরার আগে আমাদের তার স্ত্রীর কাছে রেখে গিয়েছিলেন ওনাকে দেখাশোনা করার জন্য। এখন উনিও বৃদ্ধ হয়ে গেছেন, তাই তিনি চান আমরা তোর সাথে থেকে তোকে বাঁচাই। শর্ত একটাই, তোকে আল্লাহর পথে ফিরে আসতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি রাজি থাকিস আমরা থাকব।
হাশেম এক মুহূর্ত ভাবল না, বলল,
রাজি, আমি রাজি।
কথা শেষ হতেই ছয়টা অবয়ব ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল, যেন কখনোই তারা ছিল না। বৃদ্ধা শুধু বললেন,
আস্তিকা, আমার ছয় দিন সারাক্ষণ তরে আগলাইয়া রাখব, শর্ত মাইনা চলিস বাপ।
হাশেম মাথা নেড়ে শুধু ঠিক আছে দাদি বলল। সেই রাতটাও স্বাভাবিকভাবে কেটে গেল, কিন্তু হাশেম ঘুমোতে গিয়ে টের পেল ঘরের চার কোনায় আজও চার জোড়া চোখ, তারা পাহারা দিচ্ছে। বাইরে আবার বাঁশ ছাড়ে বাতাস উঠল, দূরে কোথাও শেয়াল ডেকে উঠল, যেন জানান দিল খেলা এখনো শেষ হয়নি। এভাবে কয়েক মাস ভালোভাবেই কেটে গেল। বার্ধক্যজনিত কারণে সেই দাদিও কয়েকদিন হল মারা গিয়েছেন। তারপর এল অমাবস্যার রাত, গোটা আকাশটা যেন আলকাতরা ঢেলে কালো করে দিয়েছে। একটা তারা নেই, চাঁদের ছিটে ফোটা আলোও নেই। বাইরে বাঁশ ছাড়ে বাতাস লাগার শুঁ শুঁ শব্দটা হঠাৎ খপ করে থেমে গেল, একদম নিঝুম। এমন নিঝুম যে হাশেম আলী নিজের বুকের ভেতর হাতুড়ি পেটানোর শব্দ শুনতে পাচ্ছে। প্রতিটা শব্দে কলিজা যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। হঠাৎ ঘরের চালের ওপর যেন আকাশ থেকে কয়েক মনোজনের কিছু আছড়ে পড়ল, গোটা ঘর কেঁপে উঠল। লম্বা বাঁকা লোহার মতো শক্ত নখ দিয়ে কেউ যেন চালটা আঁচড়াচ্ছে। হাশেম আলী বিছানার উপরে চিত হয়ে শুয়ে আছে, নড়াচড়া করার শক্তি নেই, চোখের পাতাটুকুও ফেলতে পারছে না। ঘরের কোনায় দাঁড়ানো ছয়টা ছায়া জিন একসাথে ফিসফিস করে উঠল, গলাটা হিম বরফের মতো ঠান্ডা। সঙ্গে সঙ্গে দরজার নিচ দিয়ে হুড়মুড় করে ঢুকলো একটা গন্ধ, পচা শোল মাছের আষ্টে গন্ধ। ক
কবর থেকে তোলা 10 দিনের পুরনো লাশের গন্ধ, টাটকা রক্তের গন্ধ। গন্ধটা নাকে ঢুকতেই হাসিম আলীর পেট গুলিয়ে উঠল, আর হ্যারিকেনের হলদে আলোটা চোখের সামনে দপ করে নীল হয়ে গেল, শ্মশানের আগুনের মতো নীল। আর ঠিক তখনই বাঁশের বেড়ার ফাঁক দিয়ে ফুটে উঠল দুটো চোখ, চোখ নাকি জ্বলন্ত কয়লার খণ্ড। হঠাৎ বেড়ার মোটা বাঁশ মট করে ফাঁক হয়ে গেল, আর সেই ফাঁক দিয়ে ঢুকল একটা মাথা। না, ওটা কোনো মানুষের মাথা না, একটা শোল মাছের মাথার মতো বিকৃত, চ্যাপটা কালচে সবুজ আশে ঢাকা। জিনিসটা পুরোপুরি ঘরে ঢুকল, শরীরটা নেই, শুধু মাথা। ওটা হাশেমের চাটায়ের দিকে এগিয়ে এলো। হাশেম চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে এক ফোঁটা আওয়াজ বের হল না। মনে হল কেউ গলার ভেতর এক খাবলা বরফ ঢুকিয়ে দিয়েছে। ঠিক তখনই ঘরের চার কোণা থেকে 6টা ছায়া একসাথে গর্জে উঠল। গর্জনের তেজ শুনে মনে হল আসমান জমিন ফেটে যাবে। বাতাস এত ভারী হয়ে গেল যে হাশিম আলী তার বুকে একটা পাহাড়ের মতো চাপ অনুভব করল। হ্যারিকেনটা তপ করে নিভে গেল। নিকশ কালো অন্ধকার, আর সেই অন্ধকারে শুরু হল ধস্তাধস্তি। হাশিম আলী দুই হাতে কান চেপে ধরল, তবুও ধস্তাধস্তির শব্দ থামে না। কতক্ষণ গেল? 1 মিনিট, 1 ঘন্টা, নাকি 1 বছর, কেউ জানে না। সময় যেন থমকে গেছে। একসময় সব চুপ, একদম নিস্তব্ধতা। কয়েক সেকেন্ড পর হ্যারিকেনটা নিজে নিজেই তপ করে চলে উঠল, আলোটা কাঁপছে। হাশিম আলীর চোখ মেলে তাকাতেই তার কলিজার পানি শুকিয়ে গেল, ঘরের মেঝেতে ছড়িয়ে আছে কুচকুচে কালো আঁশ। যেখানে যেখানে সেই কালো লালা পড়েছে, সেখানেই পুড়ে তৈরি হয়েছে ছোট ছোট গর্ত। দেয়ালে বাঁশের বেড়ায় 8-10টা গভীর আঁচড়, আর সামনেই 6টা ছায়া দাঁড়ানো। কিন্তু ওদের শরীরটা আগের মতোই টান টান না, ক্লান্ত। ওদের মধ্যে সবচেয়ে লম্বা, সবচেয়ে ভারী ছায়াটি ধীরে ধীরে হাশিমের দিকে এগিয়ে এলো।
আজ ফিরিয়ে দিলাম হাশিম, কিন্তু শুনে রাখ, ওরা আবার আসবে, প্রতি অমাবস্যায় আসবে। যতদিন তুই এই দুনিয়ার আলো বাতাস নিচ্ছিস, ততদিন। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমরা 6 জন সবসময় এরকম থাকব না, আমাদের শক্তিও ফুরায়। ক্ষয় হয় যেদিন আমরা দুর্বল হব, সেদিন ওরা তোর।
কথা শেষ হল না, বাইরে থেকে ভেসে এলো মধুর আজানের ধ্বনি, সাথে সাথে ঘরের সেই পচা আষ্টে গন্ধটা যেন কেউ শুষে নিল। হ্যারিকেনের নীল আলো আবার হলদে হয়ে গেল। হাশিমের বুকের পাথরটা একটু নামল, কিন্তু শান্তি নেই, কারণ তার জিনগুলো বলেছিল তাদেরও শক্তি ফুরায়, তারাও দুর্বল হয়। আর সেদিন এরপর কেটে গেল আরো 5টা অমাবস্যা। প্রতি অমাবস্যায় একই ঘটনা ঘটে, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, কুরআন তেলাওয়াত, হাশিম একদিনও বাদ দেয়নি। তবুও রাতে ঘুমোতে গেলে মনে হতো কেউ বুকের ওপর চেপে বসে আছে। হাশিম আলীর সাথে যে এরকম ভয়ানক ঘটনাগুলো প্রায় নিয়মিত ঘটছে, গ্রামের অনেকেই এ ব্যাপারে অবগত আছেন, বিশেষ করে গ্রামের ইমাম সাহেব। তিনি ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত ছিলেন। তিনি যথেষ্ট ধার্মিক একজন মানুষ, চেহারায় নুরানি আভা স্পষ্ট। তারপর এলো এক অমাবস্যার রাত। ইমাম সাহেব আসরের পর হাশিমকে ডেকে বললেন,
হাশিম, তোমার চোখের নিচে তো কালি পড়েছে, রাতে ঘুমাও না।
হাশিম আর নিজেকে ধরে রাখতে পারল না, হাওমাও করে কেঁদে ফেলল, শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল। ইমাম সাহেব সব শুনে কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর হাশিমের মাথায় হাত রাখলেন।
হাশিম, তুমি গুনাহ করেছ, লোভে পড়ে একটা জিনের বাচ্চাকে হত্যা করেছ, আর লাশ নিয়ে গিয়ে তাবিজ নষ্ট করেছ, কিন্তু আল্লাহর রহমতের দরজা বন্ধ হয় না। তওবা করো, মন থেকে মাফ চাও।
হাশিম কাঁপা গলায় বলল,
হুজুর, ওরা তো জিন, আমি কোথায় পাব ওদের?
ইমাম সাহেব বললেন,
আজ রাত
অমাবস্যার রাত ওরা আসবে, আজ ওদের সামনে তুমি দাঁড়াবে, মাফ চাইবে।
ইমাম সাহেব নিজের জুব্বার পকেট থেকে একটা তসবি বের করে হাশিমের হাতে দিলেন।
এটা আমার দাদা হুজুরের তসবি, আজ এটা হাতে নিয়ে ওদের সামনে দাঁড়াও।
রাত গভীর হয়েছে, হাশিম আলী নিজের ঘরের জায়নামাজে বসা, দরজা খোলা রাখলো ইচ্ছে করে। ছয়টা ছায়া আজ কোনায় দাঁড়ানো কিন্তু মাথা নিচু, ওরা জানে আজ শেষ ফয়সালা, হয় মরবে না হয় বাঁচবে। এমন সময় বাঁশ ঝাড়টা মরমর করে ভেঙে পড়ল, দরজা দিয়ে ঢুকল সেই পচা গন্ধ, কালো আবয়ব। এবারও দুটো মাথা বিশাল শোল মাছের মতো আঁশে ঢাকা। ছয় জিন তাদের সামনে হিমশিম খাচ্ছিল, হাশিম তসবিটা শক্ত করে ধরল, চোখ বন্ধ করল না, এবার সোজা ওই জ্বলন্ত চোখের দিকে তাকাল।
খাড়াও, আমার কথা শোনো।
পুরো ঘর কেঁপে উঠল হাশিমের গলায়, হাশিম হাউমাউ করে কেঁদে ফেলল।
আমি গুনাগার, আমি লোভী, আমি তোমাগো বাস্তারে কষ্ট দিছি, আমারে মাফ করে দাও, আল্লাহর ওয়াস্তে মাফ করো।
জানি আমি মাফ পাওয়ার যোগ্য না, তবুও ভিক্ষা চাইতেছি। ঘরে পিন পতন নিস্তব্ধতা, শুধু হাশিমের কান্নার শব্দ। এক মিনিট গেল, দুই মিনিট গেল, তারপর একটি জিন ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখের আগুনটা নিভে গেছে। মেয়ে জিনটা ফিসফিস করে বলল, এবার একটা গলায়,
আমার বাচ্চাটা কি অপরাধ করেছিল? তুই যখন ওকে মারছিলি, সে আমাকে ডাকছিল মা বলে।
হাশিম আলী কাঁদো কাঁদো গলায় বলল,
শুনছি, সবই শুনছি।
কিছুক্ষণের নীরবতা, তারপর আরেকটি জিনে গিয়ে সে বলল,
তুই সোনার পয়সা এনেছিলি, কই সেই পয়সা?
হাশিম মাথা তুলে বলল,
একটা পয়সা দিছি, তবে সেই পরিমাণ টাকা পরে মিসকিনদের মাঝে দান করছি, আর একটা হারাই গেছিল, আমি মিথ্যা কথা কই না।
ইমাম সাহেব আস্তরের পর যা বলেছিলেন তাই হল। হাশিম আলীর চোখের পানি আর তওবার কারণে জিন দুটো শান্ত হয়ে এল। শেষে একটি জিন বলল,
আল্লাহর এক বান্দা যখন মাফ চায়, আর এক বান্দা যদি মাফ না করে তবে সেটা জুলুম। আমরা তোকে মাফ করলাম হাশিম, তুই আর কোনোদিন মাছ আর গোশতের লোভে জীবকে কষ্ট দিবি না।
কথা শেষ হতেই তারা মিলিয়ে গেল। হাশিম আলী সহ ছয়টা ছায়া একসাথে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। প্রিয় লিসেনার্স, এটাই ছিল হাশিম আলী দাদুর সাথে ঘটে যাওয়া সেই লোমহর্ষক ঘটনা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত ঘটনা আমি এত কম সময়ে কিভাবে জানলাম? আসলে সেদিন দাদু আমাকে ঘটনার অর্ধেকটা বলতে পেরেছিলেন, পরে আমি আবার তার কাছে গিয়ে বাকিটা শুনে নেই। আমি চাইনি আপনাদের অর্ধেক ঘটনা শুনিয়ে অপেক্ষায় রাখতে, তাই পুরো ঘটনাই একেবারে আপনাদের সামনে তুলে ধরলাম। একটু বড় হয়ে গেল, সেজন্য দুঃখিত। হাশিম আলী দাদু আমাকে আরো কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেছেন। আজকের ঘটনাটা আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন, তাহলে বাকিগুলো লিখে পাঠাবো। ঘটনাটি লেখার ক্ষেত্রে আমার ছোট ভাই মোহাম্মদ সিফাত রহমান উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন, আমি কৃতজ্ঞ। লেখার মাঝে অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আমি মোহাম্মদ আরাফাত বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও ফিরে আসব নতুন ঘটনা নিয়ে। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে যদি ঘটনা ভালো লাগে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের একটা ওয়েবসাইট রয়েছে www.bhoot.com.bt, সেখানে ভিজিট করতে ভুলবেন না। চলে যাচ্ছি পরের ঘটনায়।
করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড স্বাগত জানাচ্ছি। আমি রাসেল্লা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, এবার সরাসরি যাচ্ছি একটি অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক।
সালাম আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি পলাশ, আমি সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার একজন বাসিন্দা। তো বর্তমানে আমি পড়াশোনার সুবাদে ইংল্যান্ডে অবস্থান করছি প্রায় 3.5 বছর ধরে। তো ভূত এফএমে, ভূত ডট কমে পাঠানো এটি আমার তৃতীয় ঘটনা। আমি শুনছিলাম এখন আপনার একটা এপিসোড ভূত ডট কমের, হঠাৎ মনে পড়লো একটা ঘটনা শেয়ার করা যায়। তো ঘটনাটি এখানকারই লোকাল একটা জায়গার আমার সাথে ঘটেছে এবং আরো দুইজনের সাথে ঘটেছে ঠিক একই ঘটনা একই জায়গায়। তো যেহেতু লিসেনার্সরা বাইরের দেশের বাইরের ঘটনাগুলো পছন্দ করে, এই জন্য আমি একটা ঘটনা পাঠানোর সিদ্ধান্ত নিলাম এখন। যাই হোক, তো ঘটনা চলে আসি। তো আমি ইংল্যান্ডের নর্থ ইস্টের নিউকাসল সিটিতে থাকি। তো ওখানে আমার পড়াশোনাকে সাপোর্ট করার জন্য, টিউশন ফিকে সাপোর্ট দেওয়ার জন্য এই কাজ করতে হয়, কারণ সব টাকা দেশ থেকে এনে এখানে পড়াশোনা করা সম্ভব নয়। জন্য তো কাজের মধ্যে আমি একটা পার্ট টাইম জব স্টার্ট করি, তা হচ্ছে ডেলিভারির কাজ। তো যেমনটি বলছিলাম, ঘটনাটি হচ্ছে গত সামারের জুলাই এর শুরুর দিকের হবে হয়তো। তো তখন আসলে ডেলিভারিতে এতটা বিজি ছিল না, অর্ডার কম আসতো, কারণ সামার টাইমে এদেশের মানুষ হলিডেতে চলে যায় ইউরোপে বা ক্যারিবিয়ান এই দেশগুলোতে। তো যেহেতু অর্ডার কম, একটা অর্ডার আসছে আমার তুলনামূলক অনেক দূর, কিন্তু অর্ডার পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে, তাই অর্ডারটা ধরে নিলাম, যদিও অল্প টাকা ছিল তারপরে ধরে নিলাম। তো ফুড কালেক্ট করে যখন রাইড করা শুরু করলাম, গুগল ম্যাপস দিয়ে নেভিগেশন স্টার্ট করে বাইকে রাইড স্টার্ট করছি, তখন রাস্তা ফলো করে করে যাচ্ছি, আমার বাইকের সামনে একটা স্বল্প আলোর লাইট লাগানো ছিল, যার কারণ হচ্ছে যে এই দেশে আসলে লাইট এতটা প্রয়োজন পড়ে না, কারণ স্ট্রিট লাইট এগুলা প্রায় সব জায়গায় থাকে, এজন্য আসলে লাইটটা অতটা প্রয়োজন পড়ে না, শুধুমাত্র এই ট্রাফিক রুলস এর জন্য লাইট লাগানো থাকা প্রয়োজন, যাতে অন্য গাড়ি বা কার গুলা আপনাকে দেখতে পায় যখন আপনি রাইড করেন। তো যখন রাইডটা শুরু করলাম, প্রায় 5-7 মিনিট যাওয়ার পরে লক্ষ্য করলাম যে গুগল ম্যাপ একটু পর পরে শুধু রাউট বদলে ফেলছে। তো রাউট বদলে ফেলার কারণটা আসলে আমি বুঝতে পারিনি তখন আসলে কি হচ্ছে। আমি ভাবছি যে কোনো গ্লিচ বা এরকম কিছু হবে। তো তারপরেও ফলো করে যাওয়া শুরু করছি আর কি। তখন আমাদের এখানে একটা পার্ক আছে, তো পার্কটার নাম হচ্ছে হিটন পার্ক। তো বলে রাখা ভালো, তখন বাজে প্রায় 2:30 দিকে। তো হিটন পার্কের পাশ দিয়ে যখন যাচ্ছি, তখন আমি আসলে কখনো ভাবিনি যে মানে আমি এরকম একটা সিচুয়েশনে পড়বো। আসলে আমি যখন পার্কের একটু আগে চলে আসছি, তখন দেখি যে একটা ব্রিজ, ব্রিজটা পার হতে হবে আমার। তো ব্রিজে স্ট্রিট লাইট আছে, রাস্তা খালি, কারণ রাতের বেলা তো জন্য। তো আমি জোরে বাইক টান দিয়েছি, তখন দেখি একটা লোক আস্তে 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 আপনার এই ব্রিজটা পার হচ্ছে। আমি ভাবলাম পার হতেই পারে, এদেশে রাত বিরেতে দু একজন লোক মানে এভাবে দেখা যায় ওরা ক্লাব টাব বা বার এগুলা থেকে আসে, বাসা দিকে যায় বা হতে পারে কোথাও যায় যার যার প্রয়োজনে আর কি। তো আমি আসলে লোকটাকে ইগনোর করে পাশ কাটিয়ে চলে গেলাম। তো যাওয়ার পরে দেখছি যে গুগল ম্যাপ আমাকে দেখাচ্ছে এই পার্কের ভিতর দিয়ে যেতে হবে। তো আমি ভাবলাম যাই হোক, পার্কের ভিতরের রাস্তাগুলো অনেক ভালো হয় এবং নীরব হয়, মানে জনশূন্য থাকে, এজন্য বাইক টানতে মানে খুব সুবিধা হয় আর কি, স্পিডে টানা যায়। তো যথাযথ আমি রাইট টার্ন করে পার্কের ভিতরে ঢুকে গেলাম। ঢুকার পরে বুঝলাম যে না, আমি তো একটা ভুল করে ফেলেছি। গুগল ম্যাপ দেখাচ্ছে ঠিকই এইদিকে যেতে হবে আমার লোকেশনে যাওয়ার জন্য, কিন্তু পার্কের ভিতরে ঢুকে দেখি এই পার্কের মধ্যে কোনো স্ট্রিট লাইট নাই, আর পুরো পার্কটাই ঘুটঘুটে অন্ধকার আর কি। গাছপালা প্রচুর গাছপালা, এদেশের পার্ক গুলোতে গাছপালা কিন্তু মানে মানে এগুলা ঘন বন জঙ্গলের মতো, মাঝখান দিয়ে রাস্তা থাকে আর বেঞ্চ থাকে মানুষ লোকজন বসার জন্য। তো আমি ভাবলাম যাই হোক, 0.6 মাইল যখন দেখাচ্ছে তখন আই ক্যান গো আহেড। তো লাইট মিটমিটে আলোর একটা লাইট ছিল, দেখতে দেখতে যাচ্ছি। তো যাওয়ার পরে যতই ভেতরে ঢুকছি ততই যেন গা টা শিউরে উঠতে লাগলো, আর চারদিকে বাইকের আওয়াজে পাখি উড়াউড়ি শুরু করছে, মাথার উপর দিয়ে কয়েকবার পাখি কয়েকটা গেছে, কি পাখি এটা আসলে বলতে পারবো না কারণ অন্ধকারের মধ্যে। তো আর একটা বিষয় হচ্ছে যতই ভেতরের দিকে যাচ্ছি অন্ধকারটা ততই গাঢ় হচ্ছে, আর আমার লাইটের আলোটা মনে হচ্ছে ততই মানে ক্ষীণ হয়ে আসছিল। আমার কাছে তখন আর কোনো ব্যাকআপ লাইটও নেই বা কিছুই নেই যে আমি মানে এই যে অন্য একটা লাইট জ্বালাবো বা এরকম কোনো মানে কিছু ছিল না আমার কাছে। আমি আসলে ভাবিনি যে আমাকে কখনো এই পরিস্থিতিতে পড়তে হবে, এতটা ভয় পাইছিলাম আর কি। তো যাওয়ার পরে একটা দুই প্রায় এক দেড় মিনিট রাইড করার পরে দেখি যে ম্যাপ আমাকে দেখাচ্ছে যে লেফট টার্ন করার জন্য একটা জায়গায় গিয়ে লেফট টার্ন করার জন্য। তো ওই জায়গায় গিয়ে যখন লেফট টার্ন করবো আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে দেখি ওইদিকে কোনো রাস্তাই নেই, মানে পুরো ঝোপ জঙ্গল, এর মধ্যে দিয়ে দেখাচ্ছে যে লেফট টার্ন করতে হবে। আসলে গুগল ম্যাপ কখনো এরকম করে না, যেদিকে রাস্তা নাই ওইদিকে মানে লেফট টার্ন বা টার্ন করার কথা মানে টার্ন করার কোনো ডিরেকশন কখনোই দেয় না, স্পেশালি এই দেশে তো দেয়ই না, কারণ এই দেশের রাস্তাঘাটগুলো সবই স্পেসিফিকলি মেনশন করা থাকে আপনার ম্যাপে। তো আমি ওখানে দাঁড়িয়ে চিন্তা করছি এখন যে কোন দিকে যাব। আমি এই পার্কে আর কখনো আগে যাইনি যার কারণে রাস্তাটাও আমার চেনা না। তো আমি খেয়াল করলাম যে আমার সামনে একটা মানে সাদা কাপড় পরা একটা মহিলা ও পায়চারি করছে সামনে। আমি মানে পুরো তাজ্জব হয়ে গেলাম, আরে এই রাত্রেবেলায় ঘুটঘুটে অন্ধকার, একটা আলোর কোনো মানে নিশানাই নেই, এখানে এই মহিলাটা কি করে একা একা? তা আমি ভাবছি এই ইংলিশ গুলা এগুলা কিছু কিছুটা পাগলাটে থাকে, এই জন্য আর মানে অতটা সিরিয়াসলি নেইনি। কিন্তু যখন দেখলাম যে না মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স, এই মহিলাটা এখানে থাকার তো কোনো কথাই না, আর মাঝে গুগল ম্যাপ আমাকে উল্টাপাল্টা দেখাচ্ছে, আমি তো তখন পুরাই আসমান থেকে পড়ছি আর কি। এখন তো আমার মানে অবস্থা খুব খারাপ, আমি কি মানে দোয়া দরুদ পড়া শুরু করলাম, বুকে ফুটো দিলাম, ম্যাপ ট্যাপ থেকে এক্সিট মেনে আমি ফোনের লাইটটা জ্বালিয়ে আর কি সুরা পড়তে পড়তে পুরার মানে বাইকটা ঘুরিয়ে উল্টা টান দিয়ে দিছি আর কি, মানে পুরা স্পিডে যা যত স্পিড ছিল। মানে আমার তখন মনে হচ্ছিল যে এই হয়তো বা মহিলাটা আমার পিছনে পিছনে আসছিল, কিন্তু আমি পিছনে থাকানোর ভুলটা করি নাই, আর এত স্পিডে পিছনে থাকানোর মানে কোনো সুযোগ নাই। একটু মানে 19 থেকে 20 হলেই আশেপাশে গিয়ে কোনো গাছের মধ্যে বাড়ি মারার চান্স থাকে, এই জন্য আমি আর পেছনে থাকার চেষ্টাও করিনি। তো যখন রাইড করতে করতে পার্ক থেকে যেদিকে আসছিলাম ওদিকে যখন প্রায় গেটের এখানে চলে আসছি বেরোবো, তখন দেখি ওই যে লোকটাকে প্রথমে বলছিলাম একটা লোক আপনার এই ব্রিজ দিয়ে পার হচ্ছিল, ও ওই গেটের সামনে পায়চারি করছে, মানে রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছে এবং আসছে, যাচ্ছে এবং আসছে। আমি ভাবলাম মা এই লোকটা এখানে কি করে, ও তো আমি যেদিকে আসছিলাম ওর অপোজিট দিকে চলে গেছিল, তাহলে এখন এখানে এসে পায়চারি করতেছে কেন? মনে হচ্ছিল লোকটা আমার জন্য অপেক্ষা করছে। তো আমি যখন ওর কাছাকাছি চলে আসছি তো আমার দিকে এমন ভাবে তাকাইছে, মানে এত ঠান্ডা একটা চাহনি, মনে মনে হয় দেখলে মনে হয় যে মানে আপনার এখনই পারলে এখনই গলার টিপ দিয়ে ধরে, এই অবস্থা। তো আমি দ্রুত ওকে পাশ কাটিয়ে, মানে যত দ্রুত সম্ভব পাশ কাটিয়ে আর কি ব্রিজের দিকে না গিয়ে উল্টা যেদিকে মেইন রোড দেখা যায় ওই দিকে টান দিছি, এত জোরে টান দিছি, আমি এত জোরে কখনো বাইক টানি নাই। টান দেওয়ার পরে যখন মেইন রোডে উঠছি, উঠার পর দেখি গুগল ম্যাপে দেখাইতেছে এখন যে রাইট একটা ডিরেকশন, কোন জায়গায় যেতে হবে, এখন আমার রাস্তাটাও চেনা লাগছে না জানা লাগতেছিল। তখন গেলাম ওই জায়গায়। তো ইন দ্য মিন ওয়াইল আমার একজন বড় ভাই, উনিও ডেলিভারি করে, উনি আমাকে ফোন দিছে, দিয়ে জিজ্ঞেস করছে যে আমি কই। তো আমি বললাম যে না আমি তো এদিকে আসছিলাম, এই পার্কের মধ্যে দিয়ে ঢুকিয়া এই ঘটনা ঘটছে। উনি আমাকে বলল যে তুমি কি বোকা, এই এত রাত্রে এই পার্কের মধ্যে দিয়ে কেন ঢুকছো? তো পরে জানতে পারলাম উনার সাথেও সেম এই ঘটনা ঘটছিল, উনিও নাকি একদিন এই পার্কের মধ্যে দিয়ে ঢুকছিল রাত্রেবেলা, রাত্রেবেলা বলতে সন্ধ্যাবেলা আর কি, উইন্টারের সময়। উইন্টারের সময় কিন্তু এই যখন পুরা উইন্টার থাকে এখানে, প্রায় তিনটার দিকে এখানে পুরা ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। তো রুরাল এরিয়াতে গেলে তো আপনার স্ট্রিট লাইট কম থাকে, তো সেখানে অন্ধকারটা আরো বেশি গাঢ় থাকে। তো উনি ওই উইন্টারের সময় একদিন গুগল ম্যাপ ফলো করে ওইদিকে ঢুকছিল, ঢুকার পরে উনি নাকি দেখছে ওই সেম মহিলাকেই সাদা কাপড় পরা, কি কাপড় উনিও বলতে পারে না, শুধু দেখছে উনার কাপড়টা সাদা। তো উনি দেখছে যে ওই মহিলাটা বেঞ্চে বসে আছে, আমি দেখছি ও হাঁটাহাঁটি করতেছে, কিন্তু উনি দেখছে যে ওই বেঞ্চে বসে আছে। তো উনি যখন পাশ কাটিয়ে যাচ্ছিল তখন মানে উনাকে ডাক দিছে ওই মহিলাটা, ইংলিশে কি জানি একটা বলে ডাক দিছে, হেই নাকি একটা জানি বলে ডাক দিছিল, কিন্তু উনি বুঝে গেছে, উনি তো মানে বয়স আমার থেকে অনেক বড়, উনি বিষয়টা আজ করতে পেরেছে, তাই উনি মানে গুগল ম্যাপ অনুসরণ করে নাই, মহিলার ডাকটাও শুনে নাই, মানে উনি স্পিডে মহিলাটার পাশ কাটিয়ে আর কি চলে গেছে। তো মানে লাকিলি উনার রুটটা উনার চেনা ছিল, এজন্য উনি মানে বের হতে পেরেছিল ওই পার্ক দিয়ে আর কি, অপোজিটে না গিয়ে মানে উল্টা ঘুরে না আসে পার্ক থেকে বের হতে পেরেছিল। তো তারপর উনি আমাকে এই ঘটনাটা বলার পর তো আমি মনে মনে নিজেকে অনেক লাকি ভাবলাম যে না আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে। তো চলে আসলাম, আসার পরে এখানে আমার আরো কয়েকজন মানে ফ্রেন্ড বন্ধু আসছিল, ওই সিটি সেন্টারে বসে আসছিল, মানে কাজে আসলে ওদের সাথে বসে আমি আড্ডা টাড্ডা দিই আর কি। তো ওখান থেকে আরেকজন বলতেছে সেম ঘটনা ওর সাথেও ঘটছিল, ওর সাথে কি ঘটছিল মানে আমাদের মতো তো ডিপে যায় নাই, ওই ওরকম নাকি একদিন সন্ধ্যার দিকে মানে সন্ধ্যা লাগোয়া অবস্থায় আর কি ওইদিকে যাচ্ছিল। তো যাওয়ার সময় গুগল ম্যাপ একদিকে ডিরেকশন দেখানোর পরিবর্তে অন্যদিকে দেখাইছে। তো ওই ভাবলাম গুগল ম্যাপে এরকম করে কে, তখন ওই কি করছে যে এই গুগল ম্যাপে যেদিকেই দেখাইতেছে ওইদিকে যাওয়া শুরু করছিল শুধু, কিন্তু পরে যখন পার্কে ঢুকবে, ওই পার্কটায় যখন ঢুকবে তখন দেখে যে একটা মহিলা রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। ওই দেখে তো পুরা একবার অবস্থা খারাপ, ওই কি করছে যে সাথে সাথেই মানে গুগল ম্যাপ থেকে এক্সিট মাইরা যে ডেলিভারি অ্যাপ উবার অ্যাপ আসছিল ওই অ্যাপের মধ্যে আপনার ওই অ্যাপের ডিরেকশন চেক করছে, কিন্তু দেখা যায় এখন ডিরেকশন অন্যদিকে দেখাইতেছে, কিন্তু গুগল ম্যাপে দেখাইতেছিল যে পার্কের ভেতর দিয়া। তো ওই ওই ঘটনাটা আমার সাথে শেয়ার করে, তো শেয়ার করার পরে বুঝতে পারলাম যে না, এই এই জায়গায় গেলে গুগল ম্যাপে কোন একটা গ্লিচের কারণে গুগল ম্যাপটা আমাদেরকে উল্টাপাল্টা ডিরেকশন দেয়, আর যার সাথে সামহাও এই মহিলাটা কানেক্টেড। কিন্তু আমার সাথে যখন এই ঘটনাটা ঘটছিল তখন কিন্তু আপনার ওই ছেলেটা মানে লোকটা আছিল গেটের বাইরে, যেই দিকে এন্ট্রেন্স ওইখানে ওই লোকটাকে আমি পাইছিলাম বেরোতে সময়, আর যেদিকে আমার বেরোয়ার কথা, যেদিকে আমি যাওয়ার কথা ছিল ওই দিকের মানে এক্সিটের সামনে মহিলাটাকে আমি পাইছিলাম। তো লাকিলি শুধু ভয় পাইছি আমরা, আর কিছুই আমাদের সাথে মানে খারাপ কিছু হয় নাই, কিন্তু তারপরেও এটা কিন্তু একটা এই দেশে তো একটা উন্নত দেশে আসার পরেও মানে এরকম ঘটনা কিন্তু আনএক্সপেক্টেড। যাই হোক, আমার মনে হয়েছিল যে ঘটনাটা মানে শেয়ার করলে ভালো হয়, তো শেয়ার করা আর কি। তো ভালো থাকবেন সবাই, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে, আর আমি যেহেতু আসলে শুদ্ধ বাংলা অতটা চর্চায় পড়ে না, এদেশে তো আর ইংলিশ ব্যবহার করতে হয়, আর সিলেটে তো আর আপনাদের মানে লোকাল ল্যাঙ্গুয়েজ, তারপরে যতটুকু মানে পারছি চেষ্টা করছি আর কি মানে ঠিকঠাক ভাবে বলার, আশা করি ভুল ত্রুটি গুলা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন রাসেল ভাই, ভালো থাকবেন লিসনার্স, সালাম আলাইকুম।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই, তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন, বরাবর মতন ভালো দলে আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যেহেতু আমি দেশের বাইরে থাকি, যার কারণে স্টুডিওতে গিয়ে ঘটনাটি আমার পক্ষে শোনানো সম্ভব হলো না, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। ঘটনাটি একটি বিয়ে বাড়ির রিলেটিভ ঘটনা। ঘটনাটি অনেক বড়, তবে আমি আমার মতন করে সংক্ষেপে বলার চেষ্টা করছি। যদি ঘটনাটি ভালো লাগে সকলের সাথে শেয়ার করবেন। চলুন আর বেশি কথা না বলে মূল ঘটনা শুরু করা যাক। সময়টি ছিল 2019 সাল, তখন আমি বাংলাদেশে ছিলাম। একদিন খুবই কল আসলো এবং খুবই আমাকে জানালেন যে ওনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এবং খুব হুটহাট করে সামনে ফ্রাইডে ওনার মেয়ের বিয়ে। আমি যেন খুব দ্রুত, যত দ্রুত সময় আমি যেন ওনাদের বাসায় পৌঁছাই। তো আমি বললাম যে ঠিক আছে, আমি খুব দ্রুত পৌঁছে যাব বলে আমি ফোনটা রেখে দিলাম। সেদিন দিনটি ছিল সোমবার। আমি ওই দিন আম্মাকে ফোন দিয়ে বললাম যে সবকিছু বললাম, তখন বলে রাখি তখন আমার আব্বু আম্মু দেশের বাইরে থাকতেন আর কি, যার কারণে আমাকে একাই যাওয়া লাগবে। তো আমি সাথে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে বুধবারের দিন বিকেলে রওনা হই এবং রাত 10:30 দিকে গিয়ে মোবারকগঞ্জ অর্থাৎ কালীগঞ্জ নামে পরিচিত ওখানে আমার ফুফুদের বাসা, ওখানে গিয়ে আমরা উপস্থিত হই। রাত্রে আমাদের ওখান থেকে রিসিভ করে ফুফুদের বাড়িতে সকলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই দিন একটু শরীরটা ক্লান্ত লাগছিল, যার কারণে আমরা বেশি আনন্দ করি না। দেন নেক্সট ডে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার আমরা খুব আনন্দ করি। আর গ্রামাঞ্চলের দিকে বিয়েতে খুব বেশি আনন্দ হয়, যেমন ধরেন যে সবাই আত্মীয় স্বজন একসাথে থাকে, তারপরে ভাই বোনেরা সব এক জায়গায়, খুব বেশি আনন্দ, নাচ গান মানে সবকিছু মিলিয়ে খুব আনন্দ হই হিল্লা হয় আর কি। তো এরকম আনন্দ করতে করতে রাত ম্যাক্সিমাম 1টা বেজে যায়। তো 1টার দিকে যখন সবাই ঘুমোতে চলে যায় তখন আমরা আমার সাথে থাকা ফ্রেন্ডকে বললাম চলো আমরা একটা সিগারেট খেয়ে আসি বাইরে থেকে। তো বলল ঠিক আছে যাওয়া যায়। সাথে ফুফাতো ভাইকে নিলাম, ফুফাতো ভাই এবং ওর সাথে আবার আরেকজন ছিল ওর বাড়ির পাশের একটা চাচাতো ভাই, ও আমাদের থেকে 2-3 বছরের জুনিয়র হবে। তো ওকে আমরা সাথে নিয়ে চারজন আমরা হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা দিয়ে আমরা অনেকটা দূরে চলে যাই আর কি। তো যেহেতু চারজন একসাথে ছিলাম, জ্যোৎস্নার রাত ছিল, খুব বেশি অন্ধকার না, গরমের সময়, তো আমরা হাঁটতে হাঁটতে একটা একটু মাঠের দিকে চলে যাই আর কি। জায়গাটি এমন ছিল যে 3-4টা পুকুর আর 2-1টা ধান ক্ষেত, আর ওখানে হচ্ছে বড় হচ্ছে কয়েকটা গাছপালা, আর তার পিছনে আছে বিশাল বড় একটা বাঁশবাগান আর কি। তবে সব দিকে জ্যোৎস্নার আলো থাকলেও সেই বাঁশবাগানের দিকে ঘুমোটা একটা অন্ধকার বাধা এরকম লাগছে। তো আমরা ওদিকে আর যাই না, আমরা পুকুর বাউড়ি দিয়ে আমরা হাঁটছি, পুকুরের বাউড়ি দিয়ে হাঁটছি সিগারেট খাওয়ার জন্য। তো আমরা একটা ফাঁকা জায়গায় গিয়ে মানে যে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ওই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা মানে সবাই একটা একটা করে সিগারেট ধরে সিগারেট ধরে আমরা ওখানে সিগারেট খাচ্ছি। এবং আমি ওদেরকে বললাম যে তুমি এখানে বসো, আমি সামনে থেকে একটু পোশাক করে আসছি। এই বলে আমি 2-3 মিনিট একটু হাঁটলাম, বেশ অনেক ওদের থেকে অনেকটা দূরে চলে গেছি, পুকুরের ওই মাথায় চলে গেছি, মেন মাথায় চলে গেছি। আমার সামনে তখন সম্পূর্ণ মাঠ মানে সব ধান ক্ষেত, আর এদিকে কয়েকটা গাছপালা, আর দূরে আছে বাঁশবাগান। তো আমি ওখানে বসে পোশাক করলাম, পোশাক করার পরে আমি যখন উঠে দাঁড়াই, উঠে দাঁড়ার পরে সেই গাছের যখন গাছের ওখানে আমার চোখ গেল, আমি দেখলাম যে গাছের নিচে একজন দাঁড়িয়ে আছে এবং সেটা হচ্ছে একটা নারী মূর্তি। কারণ থাকে না যে মানে একজন হিজাবি মেয়ে যেরকম হয় ঠিক সেরকম, তার পুরো মাথা থেকে পা পর্যন্ত বোরকা, কালো বোরকায় ঢাকা। তো আমি মনে মনে ভাবলাম যে এত রাতে এখানে একটা মেয়ে কি করে, একটু অবাক হলাম। তখন আমি ভাবলাম যে হতে পারে, যাই হোক কোনো কিছু বেশি পাত্তানে দিয়ে তখন আমি ঘুরে চলে আসব। এমন সময় আমি আবারও তাকালাম, তাকিয়ে দেখলাম একটা জিনিস আমাকে অবাক করলো যে আমি পুকুরের বাউরির উপরে, অর্থাৎ পুকুরের চারিদিকে মাটি দিয়ে 2-3 হাত উঁচা করা, আমি পুকুরে সে মাটির উপরে দাঁড়িয়ে আছি, অর্থাৎ অনেকটা উঁচা। তবে সেই আমার সামনে যে আম গাছের অথবা যে কোনো একটা গাছে হবে, ওই গাছের নিচে কিভাবে ওই মেয়েটা আমার সমান সমান লম্বা হয়, এই একটা জিনিস আমাকে খুব বেশি অবাক করেছিল ওই দিন রাত্রে। আমি চিন্তাকালে ওই একটা জিনিস চিন্তা করছি, আপনি নিজে একটু ভাবেন রাসেল ভাই, যে আপনি একটা পুকুরের উপরে দাঁড়িয়ে আছেন, পুকুরের একটা বাউরির উপরে, অর্থাৎ সে মাটির উপরে দাঁড়িয়ে আছেন, যেটি ম্যাক্সিমাম 2-3 হাত উঁচা করা। আর কোন একটা মানুষ যদি নিচে থাকে, সেই মানুষটা যদি আপনার সমান সমান লম্বা হয়, তাহলে আপনার খটকা লাগবে না যে এই মানুষটা ঠিক কতটা পরিমাণ লম্বা। ঠিক সেম ওইভাবে আমারও একটু খটকা লাগছিল। তখন আমি ওদেরকে একটু জোরে ডাকলাম, হ্যাঁ মানে একটু জোরে উচ্চস্বরে ওদেরকে ডাকলাম, ওরা আমার কাছে আসলো। আসার পরে বললো কি হয়েছে, আমি বললাম যে আচ্ছা ওই যে একটা গাছের নিচে কিছু একটা আছে, ওটা কি শুধু আমি একা দেখতে পাচ্ছি নাকি তোমরা দেখতে পাচ্ছ? ওরা ভালো করে তাকিয়ে বলে যে না ভাই আমরা দেখতে পাচ্ছি জিনিসটা, আসলে জিনিসটা কি। এভাবে আমরা প্রায় 2-3 মিনিট ওটার দিকে তাকিয়ে থাকি, হ্যাঁ কিন্তু ওই জিনিসটা কোনো মুভও করছে না, ওই একইভাবে দাঁড়িয়ে আছে। তো তখন ওই জিনিসটা দেখার পরে আমাদের মাঝখান থেকে একজন বলল, মানে যে জুনিয়ার যে ছেলেটা ছিল, ও বললো যে আরে ভাইয়া তোমরা এমনিতেই ভয় পাচ্ছ, আসলে ওটা হচ্ছে একটা কাকতাড়ুয়া, অনেক সময় ভুট্টা খেয়ে অথবা কোনো ক্ষেতে ওই ওই জিনিসটা দেওয়া থাকে, যার কারণে কোনো পাখি এসে যেন ফসল নষ্ট না করতে পারে, যার কারণে কাকতাড়ুয়া লাগানো থাকে। তো আমরা সেই সময় একটু নর্মালি নিয়ে বললাম যে ও আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা কাকতাড়ুয়া, আমরা এটা দেখে এমনিতেই ভয় পাচ্ছি। এ বলে আমরা এটা আবার একটু হাঁটাহাঁটি করে সিগারেট খাচ্ছিলাম। তো এমন একটা সময় আমার আবারও চোখ যায় ওইটার দিকে, এমন সময় আমি দেখলাম যে আমি এতক্ষণ দেখলাম সে গাছের নিচে ছিল, আর এখন দেখি গাছ থেকে মিনিমাম 10-12 হাত আগায় আসছে এরকম। তো আমি এই জিনিসটা দেখে একটু অবাক হয়ে দেখে বললাম আচ্ছা তোমরা যে বললে যে এটা কাকতাড়ুয়া, তাহলে জিনিসটা মুভ করলো কিভাবে, এটা তো কাকতাড়ুয়া না, তোমরা ভালো করে খেয়াল করে দেখো। তখন দেখলাম যে গাছের নিচে, এখন দেখছি গাছের সামনে, এটা কিভাবে সম্ভব। তখন এই জিনিসটা দেখে আমরা সবাই রীতিমতো মানে ভয় পেয়ে গেছি। সেই জুনিয়র সেই ছেলেরা বললো যে ভাইয়া আমি আব্বুর মুখে শুনছিলাম যে জায়গাটা নাকি ভালো না, চলো আমরা এখান থেকে চলে যাই, আমার কেমন জানি ভয় ভয় করছে। যখন চলে যাওয়ার কথাটা উঠে না, তখন সেই নারী মূর্তির চোখটা আগুনের মতন জলজল করে উঠে, একদম মনে হচ্ছে যে আগুন যেমন জ্বলন্ত লাভা হয় না, সে জ্বলন্ত লাভার মতন চোখ দুটো জ্বলছে আর কি। তো এটা দেখার পরে তো আমরা তো ভয়ে তো মানে পুরো শিউরে উঠেছি। তো প্রথম দিকে যেহেতু আমাদের যে জুনিয়র যে ছেলেটা ছিল, ও বললো যে আমি এখানে আর এক মুহূর্ত নাই, এটা বলে মানে ছুট দিছে, দৌড় দিছে আর কি বাড়ির দিকে। ওর দেখা দেখি আমার যে ফুফাতো ভাই, ও দৌড় দিছে, আর ফুফাতো ভাই দেখা দেখি আমার সাথে থাকা যে ফ্রেন্ডটা, ও দৌড় দিছে। এখন ওর দৌড় দেখে তো আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না, আমিও দৌড় দিছি, চারজন আমরা পুকুর বাড়ি দিয়ে দৌড় আসছি। দৌড়াতে দৌড়াতে আমি একটা আমি যেহেতু আমার পিছনে ছিলাম, আমি হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। পড়ে গিয়ে আমার পায়ে অনেক ব্যথা পাইছিলাম, আর আমি ওদেরকে ডাকতেও পারছিলাম না। ওরা ওদের মতো চলে যায়, ওরা তো কোনো জিনিস অবজার্ভ করে না যে আমি পিছনে পড়ে গেছি, ওরা ওদের মতন দৌড়াতে দৌড়াতে চলে গেছে। এমন সময় আমি মানে ভয়ে পিছনের দিকে তাকাই, দেখি সেই নারী মূর্তিটা মানে একটা কুকুরে পরিণত হয়ে গেল আর কি, মানে এমন ভাবে কুকুরে পরিণত হয়ে গেল যে আমি মনে মনে ভাবলাম যে এতক্ষণ দেখছিলাম যে দাঁড়ায় আছে, এখন দেখি কুকুর, মানে আমি তো আরো বেশি ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে সেই কুকুরটা মানে এত পরিমাণ অস্বাভাবিক, রাসেল ভাই লম্বা হবে মিনিমাম, মনে করেন যে একটা কুকুর যেরকম হয় স্বাভাবিক সেরকম না, তার থেকে বেশি লম্বা, আর তার জিহ্বাটা মিনিমাম মনে করেন এক হাত ঝুলছে, আর চোখ দুইটা মনে করেন জলজল করছে, আর দাঁত গুলো অস্বাভাবিক দাঁত, মানে এত ভয়ঙ্কর কুকুর মানে কোনোদিন স্বাভাবিক কুকুর হতেই পারে না। সে দূর থেকে মানে আমার দিকে এমন ভাবে গড় গড় করে ধেয়ে আসছে যেন এসে মনে হচ্ছে আমার শরীরের মাংস কুবলে কুবলে খেয়ে নিবে, এত পরিমাণ সে জোরে ছুটছে। একটা সময় সে আমার সামনে এসে আমার মানে ঘেউ ঘেউ করছে, আর আমি ভয়ে আমি আটকে আটকে উঠছি তার ঘেউ ঘেউ করার দিকে। সে গড় গড় করছে আর আমাকে এরকম ঘেউ ঘেউ করছে, মানে মনে হচ্ছে সে আমাকে একদম পুরো কুবলে কুবলে খেয়ে নিবে। সেদিন যে আমি কি পরিমাণ ভয় পেয়েছিলাম রাসেল ভাই, আর কি বলবো, সেই সাধারণ কুকুর যদি কোনো সময় যদি একটা মানুষের সামনে আসে মানুষ অতটা ভয় পায় না, সেই অস্বাভাবিক কুকুরটা আমার সামনে আসার পর আমি যত পরিমাণ ভয় পেয়েছিলাম, এত পরিমাণ ভয় পেয়েছিলাম সেদিনকে, আমি যখন বুঝতে পারি যে এটা স্বাভাবিক কিছু না, এটা প্যারানর্মাল কিছু যখন বুঝতে পারছিলাম, তখন আমি দুই চোখ বন্ধ করে আমি আল্লাহ আল্লাহ করে দোয়া ইউনুস করা শুরু করেছিলাম জোরে জোরে। যখন আমি শরীরে একটু শক্তি অনুভব করলাম, তখন আমি ভাবলাম যে আমি আর এক মুহূর্ত না, আমি এক লাফে আমি উঠে আমি পিছনে দৌড় দিছি, সোজা সুদি দৌড় দিছি, আর আমি একবারের জন্য পিছনে তাকাই দেখি নাই। তো আমি যখন দৌড়াতে দৌড়াতে যখন আমি অর্ধেকে যাই, তখন দেখলাম যে আমার ফ্রেন্ড আর আমার দুই ভাই দুইটা আমার দিকে আগায় আসতেছে হাঁটতে হাঁটতে। তো ওরা আমাকে প্রশ্ন করলো যে তুমি এতক্ষণ কোথায় ছিলে, আমি বললাম যে আমি তো ওখানে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, তোমাদের ডাকতে পারি নাই। তখন ওরা বললো যে হ্যাঁ আমি পিছনে তাকাই দেখলাম তুমি নাই, যার কারণে তোমাকে একটু আগায় নিতে আসলাম আর কি। তো তুমি কই ছিলাম, বললাম যে হোঁচট বললাম না পড়ে গেছিলাম, চলো চলো কেনা রাখতো না ভালো লাগছে না বলে আমরা কোন রকম ওই দিন রাত্রে বাড়িতে চলে আসি। তখন মিনিমাম বাড়িতে এসে দেখি যে মিনিমাম আড়াইটি বা অথবা দুইটা পঁয়তাল্লিশ এমন বেজে গেছে আরকি। তো ওই দিন রাত্রে আমরা শুধু একটা কথা হচ্ছে রাস্তায় জিনিসটা কি ছিল, তখন কিন্তু আমি ওদেরকে ওই কুকুরের ঘটনাটা আমি ওদেরকে বলি নাই, না বলে আমি চুপচাপ গিয়ে আমার শরীরটা খারাপ লাগছিল দেখে আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে সকালবেলা আমার এত পরিমাণ জ্বর রাসেল ভাই, আর এত পরিমাণ শরীর ব্যথা যে এরকম আমার এর আগে কোনোদিন হয় নাই। জ্বর আসলে আমি ছুটাছুটি করছি হাঁটাহাঁটি করছি, কিন্তু এত পরিমাণ জ্বর যে আমি বিছানা থেকে উঠতেই পারি না। কিন্তু এটা শুধু আমার সাথেই, ওরা তিনজনের সাথে কোনো কিছুই হয় নাই, শুধুমাত্র আমার সাথেই। তো তখন মানে সবাই তো অনেক চিন্তায় পড়ে যায় যে কি ব্যাপার, ভালো ছেলে রাত্রে এরকম নাচ গান করলো আনন্দ করলো, তো এখন জ্বরে পড়ে আসে ব্যাপারটা কি। তখন জামাই বললো, জামাই অর্থাৎ আমার কুকুর হাজবেন্ড বললো যে রাত্রে আমি ওদেরকে দেখছিলাম বাইরে যেতে, হয়তো কোন বাতাস অথবা কিছু একটা শরীরে লেগেছে যার কারণে হয়তো একটু জ্বর এসেছে, চিন্তা কিছু নাই, আমি ডাক্তার এবং কবিরাজ দুজনকে আমি খবর দিব, ওরা এসে দেখে যাবে। যেহেতু বরযাত্রী আসার সময় হয়ে যাচ্ছে তো সবাই একটু ব্যস্ত হয়ে পড়লো, আমি তো বিছানায় তখন শুয়ে আছি। কিন্তু আমার খুব খারাপ লাগছিল যে একদিকে আমার শরীর এরকম খারাপ, আর একদিকে বরযাত্রী আসছে, এখন আমার ফুপিরা বরযাত্রীর দিকে বেশি খেদমত দেবে নাকি আমার দিকে, মানে এইসব বিষয় নিয়ে খুব খারাপ লাগছিল। তো যাই হোক, বিকালের দিকে যখন বরযাত্রী যখন চলে গেল, বিয়ের ইভেন্ট যখন সবকিছু শেষ হয়ে গেল, তখন একজন ডাক্তার এসলো। ডাক্তার আসার পরে আমাকে একটা স্যালাইন দিল এবং কিছু হাই ট্যাবলেট দিল, যেগুলোর পাওয়ার ছিল খুবই বেশি আর কি। তো আমি সেগুলো খাওয়ার পরেও আমার জ্বর স্বাভাবিকই ছিল, মানে কোন রকম কমে না, যেরকম ছিল সেরকমই আছে, কমেও না ওইরকমই আছে। তো রাত্রে ঠিক ইশার নামাজের কিছুক্ষণ পরে একজন কবিরাজ আসলো। কবিরাজ বলতে তিনি একজন হুজুর, মাথায় টুপি পরা, মুখে বরদ বরদ দাড়ি, একটু মানে দাদু টাইপের একজন মানুষ এসে আমাকে মানে সালাম দিয়ে বলল বসতে পারেন। আমি বললাম জি বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। বসলো। বসার পরে বললো যে কোনো মিথ্যা কথা বলবো না, আমি যেগুলো প্রশ্ন করবো সেগুলো উত্তর দিবা, কোনো কিছু ঢাকার দরকার নেই, তোমরা বলো যে তোমরা রাত্রে যখন বাইরে যাও কি হয়েছিল। তখন যখন আমরা এদিক ওদিক তাকালাম, তখন উনি মজুটা বুঝতে পারলেন যে হয়তো আত্মীয়রা আছে বা সিনিয়র পার্সন আছে, ওদের জন্য কিছু বলবে না, ওদেরকে বাইরে যেতে বললো, মানে ফুবিদেরকে বললো যে আপনারা বাইরে চলে যান আমি কথা বলছি। তো সকলে বাইরে চলে গেল। তখন আমরা তখন সেই চারজন, যে চারজন আমরা রাত্রে ছিলাম, ওই চারজনকে প্রশ্ন করছে, একটাও মিথ্যা কথা বলো না, সব সত্যি কথা বলো, সমস্যা নাই। তো তখন আমরা বললাম যে দেখেন হুজুর, আমরা রাত্রে একটু সিগারেট খাওয়ার জন্য বাইরে গেছিলাম এবং গল্পে গল্পে অনেকটা দূরে চলে গেছিলাম, গিয়ে আমরা ওই পুকুর বাড়িতে সিগারেট খাচ্ছিলাম, হঠাৎ আমি একটু আগায় পোশাক করতে গিয়ে পোশাক শেষ করে আমি উঠে দেখি যে একটা গাছের নিচে এরকম নারী মূর্তি, দেন এরকম এরকম ঘটনা হয়। মানে সবটা তাকে খুলে বললাম। খুলে বলার পরে সে তো একটু চমকে গেল, চমকে একটু ভয় পেল, ভয় পেয়ে বললো যে তোমাদের কপাল খুবই ভালো যে তোমরা ওই দিন রাতে মানে কালকে রাতে তোমরা বেঁচে গেছো আর কি, না হলে আজকে তোমাদেরকে আর হয়তো জীবিত দেখতে পারতাম না, হয়তো তোমাদের এতক্ষণে তোমাদের লাশ দাফন কাফন হয়ে যেত। তো এটা শুনে তো আমরা আরো বেশি ভয় পাই। আমরা প্রশ্ন করলাম যে কেন হুজুর এরকম বলছেন কেন? তিনি বলল যে তোমরা যে কবরস্থানের আশেপাশে ছিল এটা কি তোমরা জানো? আমরা বললাম না, ওখানে তো কোনো কবরস্থান নাই। বলছে কবরস্থান আছে, তোমরা যে বাঁশবাগানটা যে তোমরা দেখেছো ওইটা হচ্ছে একটা পরিত্যক্ত কবরস্থান, তবে ওই কবরস্থানটা স্বাভাবিক না, অস্বাভাবিক। যেমন যদি কেউ সুইসাইড করে, ধরো যে গলায় ফাঁস নিয়ে মারা গেল, অথবা রেলে মাথা দিয়ে মারা গেল, বা বিষ খেয়ে মারা গেল, শুধুমাত্র তাদেরকে ওই জায়গায় নিয়ে গিয়ে কবর দেওয়া হতো, দাফন করা হতো ওই বাসভবনে। ওইদিকে কোনো স্বাভাবিক মৃত্যু যাদের হয় তাদেরকে কোনো সময় দিকে কবর দেওয়া হয় না। আর তোমরা যে পুকুরের দিকে ছিলে, ওই পুকুরটা আছে দূষণ একটা পুকুর। ওই পুকুরে এমনও মানে ঘটনা আছে যে আস্ত ডাব যদি ওই পুকুরে যদি ছুঁড়ে মারা যায়, পরবর্তীতে ওই ডাব যখন উঠানো হয় তখন দেখা যায় ওই ডাবের ভিতরে পানি থাকে না। মানে এরকম অনেক সে ঘটনা আমাদেরকে বলতে থাকলো আর কি, অস্বাভাবিক ঘটনা বলতে থাকলো। তো পুকুরটা নাকি দূষণ খুব একটা ভালো না। তো এটা শুনে তো আমরা আরো বেশি ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পরে আমাকে হুজুর বললো যে তুমি সব থেকে বড় ভুল করছো যে ওখানে গিয়ে প্রসাব করাটা, তুমি ওদের স্থানীয় জায়গায় গিয়ে তোমার প্রসাব করাটা উচিত হয় নাই। আর তোমরা যতক্ষণ সিগারেট খাচ্ছিলে ততক্ষণ এই জিনিসটা তোমাদের কাছে আসতে পারে নাই। যখন তোমরা সিগারেট ফেলে দিয়ে দৌড় দিছিল তখন সে তোমাদের কাছে আসতে সক্ষম হয়, এবং তোমার তুমি যেহেতু আগে দেখছো আর তুমি প্রসাব করছো তাই তোমার দিকে রাগান্বিত ভাবে ওইভাবে ঘেউ 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 করছিল কুকুরের রূপ নিয়ে। তো এটা শোনার পরে তো আমি খুব ভয় পেয়ে যাই। তো আমি ওনাকে বললাম যে দেখেন এগুলো তো আমরা ইচ্ছাকৃত ভাবে করি না, আমরা অনিশ্চিত ভাবে আমরা এগুলো করে ফেলছি, কি কি করবে, সমাধান কি? তখন উনি বলেন যে ঠিক আছে, উনি দেখছেন, উনি আমাকে আপাতত কোরআনের আয়াত কাগজে লিখে সেটা সুন্দর করে মুড়ায় একটা তাবিজের ভিতর দিয়ে বললো যে তুমি এটা সবসময় নিজের কাছে রাখো, অর্থাৎ হাতে অথবা গলায় বেঁধে রাখো, আর পানিতে ফু দিয়ে, দোয়া কালাম পরে পানিতে ফু দিয়ে আমাকে খাওয়াই দিল। তারপরে মিনিমাম রাত্রে আমি যখন ঘুমাই যাই, সেদিন শনিবারের রাত ছিল, ওই দিন রাতে আমি যখন ঘুমাই যাই আমি অস্বাভাবিক শুধু স্বপ্ন দেখতেছিলাম। যেরকম ধরেন যে একদল কুকুর এসে আমাকে চারিদিক থেকে ঘিরে ধরছে, আমাকে ঘেউ ঘেউ করছে বা আমাকে কুকুরে তাড়া করছে, পুরোটা রাত মানে সারাটা রাত আমাকে শুধু এই কুকুরের স্বপ্ন নিয়ে আমি স্বপ্ন দেখেছি। রবিবারের দিন আমি ফুপিকে বললাম যে ফুপি আমার তোর ভালো লাগছে না, আমি চলে যাবো, আমার আর ভালো লাগছে না, আমি বাসায় চলে যাবো। তো সবাই যখন না না করলো, তারপরও আমি বললাম যে না আমি চলে যাবো, আমি থাকবো না এখানে বলে আমি এক প্রকার জোরপূর্বক ভাবে আমার ফ্রেন্ডকে নিয়ে আমি চলে আসি। রবিবার বিকেলের দিকে আমরা ট্রেনে উঠে রাত 1:45 দিকে আমরা গিয়ে নামবো আমাদের স্টেশনে, অর্থাৎ আমাদের গন্তব্যে। তো আমরা যখন মুবারকগঞ্জ থেকে যখন আমরা বিকেলের দিকে ট্রেনে উঠি, তো আমাদের আস্তে আস্তে ট্রেন অনেক লেটে ছিল, যার কারণে আসতে লেট হয়ে যায়। তবে এর মাঝে আমরা যখন মাঝপথে ছিলাম, আমি জানলার পাশে ছিলাম আর আমার ফ্রেন্ড পাশে ছিল, ও ঘুমাচ্ছিল, হ্যাঁ আমার কাঁধে মাথা রেখে ও ঘুমাচ্ছিল আর কি। ওই সময় আমি যখন জানলা দিয়ে বারবার বাইরে তাকাচ্ছিলাম, আমি দেখলাম যে একটা কুকুর মানে ট্রেনের সাথে ছুটছে আর কি, মানে এত পরিমাণ গতিতে ছুটছে যে একটা সাধারণ কুকুর অত পরিমাণ গতিতে ছোটা সম্ভব না। আমি বারবার শুধু বাইরে তাকাচ্ছি, তবে একটা জিনিস দেখছি যে সেই কুকুরটা না সামনে কোনো কিছুই মানছে না। যেমন ধরেন যে ওখানে পুকুর ছিল, গাছপালা ছিল, ঝোপঝাপ ছিল, তারপরে আপনার হচ্ছে পানির বরোধ ছিল, কোনো কিছু সেই কুকুরটা না মানছে না, সবকিছু ভেদ করে ট্রেনের সাথে সাথে ছুটছে। তো আমি বারবার এটা বারবার শুধু বাইরে তাকিয়ে তাকিয়ে দেখছি। আমার সামনে একজন আন্টি ছিলেন, উনি আমাকে বললেন যে বাবা কি ব্যাপার, তুমি ট্রেনের বাইরে জানলা দিয়ে কি দেখছো বারবার এরকম? তো আমি বললাম যে আন্টি আমি ওই যে একটা প্রাণী দেখছি, আপনি কি দেখছেন এটা? বলছে কই না তো কিছুই তো না, সবকিছু তো আপসা। তো আমি বললাম যে না ওখানে একটা প্রাণী আছে যেটা দেখা যাচ্ছে। উনি বললেন যে না তোমার হয়তো মনে, তুমি একটা কাজ করতে পারো, তুমি জানালাটা বন্ধ করে দাও। তো আমি ট্রেনে জানালা তো উপর থেকে আমি পর্দা নামিয়ে বন্ধ করে দিই। 1:45 দিকে বা 2টার দিকে এরকম একটা টাইম এসে আমরা আমাদের গন্তব্যে নামি। নামার পরে নিচে যাই, নিচে গিয়ে আমরা একটা রিক্সা নিই। রিক্সা নিয়ে যখন আমি আমার বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম, আমি ফ্রেন্ডকে বললাম যে আজকে তুই বাসায় যাস না, তুই আমার সাথে আমার বাসায় চল। বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু রাত হয়ে গেছে তো রাত্রে বাসায় গিয়ে আর বিরক্ত করছি না, চল তোর বাসায় যাই। বলে ওকে যখন নিয়ে আসি, রাস্তায় দেখবেন যে শহরের এদিকে অনেক কুকুর মুকুর থাকে, হ্যাঁ যেরকম রাস্তার পাশে দুই একটা কুকুর থাকবে সবসময়, বা কোনো ল্যাম্পপোস্টের আলোর নিচে শুয়ে আছে। তো আমি যখন স্বাভাবিক কুকুর দেখছিলাম, মানে ওইগুলো স্বাভাবিক ছিল, আমার ভয়ে মানে রাসেল ভাই সেই কুকুরের যে এত পরিমাণ ভয়ঙ্কর রূপ হতে পারে, মানে সেই জিনিসটা বারবার আমার শুধু চোখের সামনে ভেসে উঠছিল। ওই যে আমার সামনে যে ঘেউ ঘেউ করছিল, আমি মাটিতে পড়েছিলাম ওই সময়, আমার সামনে ঘেউ ঘেউ করছিল, আমাকে খুব লেখে নিবে, ওই জিনিসটা বারবার আমার শুধু মনে পড়ে যাচ্ছিল। সাধারণ কুকুর দেখার পরেও তারপরে আস্তে আস্তে আমি যখন বাড়িতে আসি, বাড়িতে এসে আমি এই বিষয়ে কাউকে জানাই না, না জানার পরে আমার একটা পরিচিত ভালো একজন হুজুর ছিল, হুজুরের সাথে আমি যখন পরামর্শ করি তখন হুজুর বলল যে তুমি এই সবগুলার দিক থেকে দূরে থাকতে, কয় যে তোমরা আজকে ছেলে তো তোমরা এইগুলো বিশ্বাস করো না, কারণ এইগুলার অস্তিত্ব পৃথিবীতে আছে, সবকিছুই পৃথিবীতে আছে, তো যেহেতু তোমরা বেশিরভাগ এখন সায়েন্স নিয়ে বেশি বিশ্বস্ত, তো তোমাদের এই সবগুলোর দিক থেকে এতটা তোমাদের অবহেলা করা ঠিক হয়নি, আর তুমি ওখানে গিয়ে প্রসাব করেছো, তো প্রসাব করার সময় তোমরা সব জায়গায় যেখানে সেখানে তোমরা প্রসাব করে বলছো, তোমাদের এই ছেলেদের একটাই সমস্যা। তো উনি আমাকে অনেক বকাঝকা করে, বকাঝকা করার পরে আমাকে বোঝায়, বোঝানোর পরে বলে যে সবসময় নামাজ কালাম নিয়ে থাকো, কোরআন শরীফ পড়ো, দোয়া কালাম পড়ো, সবসময় ইনশাল্লাহ কোনো কিছু হবে না। তো ওনার কথা মতন আমি সবকিছু এইভাবে কন্টিনিউ চালিয়ে যাই, তারপর থেকে আমার আর কোনো এরকম কোনো কিছু হয় নাই। কিন্তু আমি স্বপ্ন দেখতাম, ওই যে বললাম না যে স্বপ্ন, আমাকে একদল কুকুরে তাড়া করছে, বা কুকুর এসে আমাকে খুবলে খেয়ে নিচ্ছে, বা আমাকে একদল কুকুর চারিদিকে ঘিরে রেখেছে, এরকম আমি স্বপ্ন প্রায় প্রায় দেখতাম। তখন থেকে এখন পর্যন্ত স্বাভাবিক কোন কুকুর দেখলেও রাসেল ভাই আমি 100 হাত দূরে থাকি, মানে আমার কাছে সেই ঘটনাটা শুধু মনে পড়ে যায়, বুঝছেন, যে আমি যখন কুকুর দেখি, সাধারণ কোন কুকুর দেখি, বিদেশে অনেক কুকুর থাকে, অনেক কিউট হয়, অনেক ফ্রেন্ডলি হয়, অনেক মানে যে কেউ দেখলে আদর করতে মন চাই, এরকম কুকুর, আমি সেসব কুকুর দেখলেও অনেক ভয় পাই, যার কারণে কুকুর থেকে আমি 100 হাত দূরে থাকি। যাই হোক, এই ছিল মূল ঘটনা, অনেকটা লং ঘটনা হয়ে গেল, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাসেল ভাই আসসালামু আলাইকুম, আশা করব সবসময় ভালো থাকবেন, ভালো দলেই থাকবেন, মোস্ট ইম্পর্টেন্ট সকলে ভূত ডট কম এর সাথেই থাকবেন। আজকের মতন আমি এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ, সবাই সকলে অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
অসংখ্য কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট গুলো আপনারা শুনতে পারেন, ভালো লাগবে আশা করি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি জানি আপনারা সবাই ভালোই আছেন, ভালোর দলেই আছেন। যাই হোক, আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম। যদিও পূর্বের আমার স্টোরিগুলো হয়তো বাতিল হয়ে গেছে, পছন্দ হয় নাই, সিলেক্ট হয় নাই, এই জন্য আবারও নতুন করে বসলাম, যদি সিলেক্ট হয় এই আশায়। যাই হোক, আমি কিছু কথা বলতে চাই শুরুতে কিছু কথা বলতে চাই, সেটা হলো এরকম স্টোরি শোনা যায় যে অমুক জায়গায় অমুক মানুষ মারা গেছে, তারপর দেখা যায় যে ভূত হয়ে ঘোরাফেরা করছে। আসলে মূলত ইসলাম ধর্মে কেন, কোন ধর্মই মনে হয় এরকম কোনো কিছু নাই যে মানুষ মরে ভূত হয়ে আবার পৃথিবীতে আসে, এটা নিতান্তই নিছক মানুষের ভুল ধারণা। যাই হোক, কিছুদিন আগে হয়তো আমি আজহারি হুজুরের বয়ানের মধ্যে শুনছিলাম, উনি বলেছিল যে মানুষ মরার পরে এক প্রকার জিন আছে, তারা নাকি মানুষের এই রূপ ধরে মানুষের সামনে আসে, ভয় দেখায়, মানুষের সামনে আত্মপ্রকাশ করে। তো এরকম হতে পারে যে এই জিনগুলো এরকম মানুষের রূপ ধরে আত্মপ্রকাশ করে, মানুষদেরকে ভয় দেখাতে চায়। যাই হোক, আর আমাদের ইসলাম ধর্মে এরকম কোনো নাই যে মানুষ মরার পরে আবার পৃথিবীতে আসবে। দেখুন, যে কোনো ধর্মেরই হোক, আমরা বিশ্বাস করি যে, আমরা যদি মুসলমানদের কথাই ধরি, আমরা বিশ্বাস করি মানুষ মরার পরে হয় জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে। অথবা হিন্দুরা নরকে অথবা স্বর্গে যাবে এরকম ধারণা। তো কেউ যদি একবার মৃত্যুবরণ করার পর ধরেন জাহান্নামে গেল, তো জাহান্নামী হওয়ার পরেও তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, তাকে পৃথিবীতে আসার আর কোন চান্স দেওয়া হবে না দ্বিতীয়বার। তেমনি ভাবে কেউ যদি জান্নাতে যায় মৃত্যুর পর, তাহলে সে জান্নাতে যাওয়ার পর পৃথিবীতে তাকে আসতে বললেও অনুমতি দিলেও সে আসতে চাইবে না। তো যাই হোক, এরকম বিশ্বাস করানোর থেকে বিরত থাকবো। হয়তো মানুষের সুরত ধরে জিনগুলো মানুষকে ভয় দেখায়, এটাই ভালো। যাই হোক, আমি আজকে আমার নিজের সাথে গোটা ভৌতিক বলতে কি বুঝতে পারি নাই জানি না, তো শেয়ার করতেছি, আপনারাই বিচার করেন। আমি যেহেতু যদিও আমি বাস্তবে ভয় পাইনি কোনোদিন, কোন এরকম কোন কিছু আমার সামনে পড়ে নাই, জিন বলেন এরকম বতরে। আর মূলত আমি খুবই বৃদ্ধ মানুষ, যদি সামনে পড়ে তাহলে কি হয়, হার্ট ফেল করে হয়তো মরেই যাব। যাই হোক, শুরু করছি আমার ঘটনা। তো দুইতলা ভবন, পুরাতন ভবন, ছাত্রদের কোলাহল, উস্তাদরা সারাক্ষণ নিগ্রানিতে। তেমনি বলছিলাম আমাদের কিশোরগঞ্জ এক মাদ্রাসার কথা, আমি ওই মাদ্রাসায় লেখাপড়া করতাম। তো প্রথমে আমি শুরু করি, আমি নরসিংদীর ঘটনাটা দিয়ে। নরসিংদী মাদ্রাসায় যখন পড়ি তখন মাদ্রাসায় এরকম কোন, আমি ওই সময় মাদ্রাসায় থাকা গেলেন, আমি কোন সময় ভূতে ফোমও শুনতাম না, এরকম কোনো কিছু চিন্তায় আসতো না, কারণ এখানে লেখাপড়ার খুবই ছাপ ছিল, লেখাপড়ার মধ্যে বেশি মনোযোগী হতাম। তো এরপরে একদিন রাত্রে যখন ঘুমাইলাম সবাই, তো ঘুমানোর পরে গভীর রাতে আমি স্বপ্নে দেখছি যেন একটা ঘরের মধ্যে কি যেন শুধু একটা মানুষের মাথা অনেক বড়, শুধুমাত্র আমার মুখের কাছে আইসা, এরকম ভাবে বিভৎস একটা চেহারা আমার দিকে তাকিয়ে আছে। আর আমি এটা দেখে একবারে কি বলবো, মানে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, একবারে স্তম্ভিত হয়ে গেছি স্বপ্নে দেখতেছি আমি এটা, স্বপ্নের আর কি। তো স্তম্ভিত হয়ে গেছে, আমি সুরা পড়তে চাইতেছি কিন্তু আমার মুখ দিয়ে কোনো কিছুই বের হচ্ছে না। আমি শরীরে শক্তি দিয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এইগুলা পড়তেছি আমি জোরে জোরে, মানে আমি পড়তে চাইতেছি কিন্তু আমার মুখ দিয়ে বের হচ্ছে না। আর আমি আরো শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমি পড়তে শুরু করতে, কিন্তু ওইদিকে কিন্তু আমি বাস্তবে কিন্তু রুম ফাটিয়ে ফেলতেছি, মানে একবারে চিৎকার করে। তোমার পাশে তাকা এক ছাত্র ছিল, সে আমাকে ধরে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে আমি সজাগ হলাম, সজাগ হয়ে জিজ্ঞাসা, তারা জিজ্ঞাসা করলো যে কি হয়েছে কি হয়েছে, আমি বললাম না কিছু না, এই যে বলে আবার ঘুমিয়ে পড়লাম। এটা হচ্ছে প্রথমবার, অনেক বই পেয়েছিলাম ওই দিন। আরেকটা বাড়িতে থাকি, বাড়িতে রাত্রে ঘুমাইলাম, ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখি আমাদের পুকুরের ওই পার, এটা আসলে আমাদের পুকুর পার এমনিতেই হরর প্লেস, মানুষের অনেক ঘটনা আছে, ভৌতিক অনেক ঘটনা আছে এখানে। তো আমি রাত্রে স্বপ্নে দেখি আমাদের পুকুরের ওই পারে একটা বাড়ি আছে, বসবাস করে এই মহিলা, আমার সম্পর্কে বাস্তব লাগে। তো স্বপ্নে দেখতেছি ওদের বাড়িতে নাকি একটা লোক আসছে, আসার পরে সব মানুষ জড়ো হয়ে গেছে, তো কেউ বাইর হইতেছে না, বাড়ি থেকে বাইর হইতেছে না। তো আমারে আমাকে আইসা বলতেছে যে চাচা আসেন, তো দেখেন তো কোন যে কোনো প্রয়োজনে আমাকে ডাকতো। তো এরপরে আমাকে আইসা বলতেছে যে চাচা দেখেন তো আইসা আমাদের বাড়িতে একটা লোক আইসে, এটা তো বের হইতেছে না। পরে আমি কই কেডা, আমি বলতেছি যে কেডা বের হইতেছে না, কার এত বড় সাহস? এই কথা বলে আমি তাদের বাড়ির দিকে যাই। গিয়ে দেখি তাদের উঠোনের মধ্যে রান্না করছিল, যার শুধুমাত্র উপরে চাল চালা ছিল একটা, তো এটা নিচে চুলা, এই চুলার পাড়ে লোক বসে আছে, শরীরটা একবারে লাল টকটকা। ও বয়স আমি মানে লম্বায় কতটুকু বলবো, মনে হয় দেড় হাত, দেড় হাতের মতো লম্বা শুধুমাত্র, মোটাকাটা, মোটা সোটা, লাল টকটকা, মুখে ছাপদারি, লম্বা, এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। গোসল ভাই, আমি এইজন এই যখন ঘটনাটা বলতেছে আমার শরীর লোমগুলো দাঁড়িয়ে গেছে, তো অনেক ভয় পাইছিলাম। আমার দিকে তাকিয়ে আছে, তাকাই আমার দিকে এগিয়ে আসতেছে, আমি পাশাইতেছি, আমার দিকে এগিয়ে আসতেছে, আমি পেছনে যাচ্ছি, ও আমার দিকে এক নজরে তাকিয়ে আমার দিকে এগিয়ে আসছে, আর আমি জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ সূরা কুল হুয়াল্লাহ সূরা পড়তে শুরু করলাম। তো তখন আমাকে, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম, দেখলাম যে আমি ঘুমিয়ে আছি। তো এই ছিল দ্বিতীয় স্বপ্ন। এরপর তৃতীয় স্বপ্ন, কিশোরগঞ্জ মাদ্রাসায় পড়ি, এখানে আমি আমার মাদ্রাসায় পড়ি এবং পাশাপাশি এক মসজিদের মধ্যে নামাজ পড়াই। তো মসজিদে থাকার ব্যবস্থা ছিল না, যেই কারণে মাদ্রাসায় আসতাম, আবার লেখাপড়া করে নামাজের টাইম হলে গিয়ে নামাজ পড়ে আসতাম, এটাই। তো মাদ্রাসাটা ছিল দুইতলা ভবন বিশিষ্ট, পূর্ব পশ্চিমে ভবনটা, পশ্চিম পাশে মাদ্রাসার মসজিদ, পেছনে বড় পুকুর। তো ছাত্র মোটামুটি ছিল 400-500 মতো ছাত্র ছিল। তো আমরা থাকতাম দুইতলায় সিঁড়ির পাশের রুমে। তো রাসেল ভাই, আমি রাত্রে ঘুমাইলাম, ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছি যে কোনো কিছুই দেখি না, শুধুমাত্র একটা বিড়াল আমার দিকে আসতেছে, শুধু আমার দিকে তাকিয়ে আসতেছে, আর আমি বয়ে পেছনে যাইতেছি, আর ওটা আমার দিকে আসতেছে। এই অবস্থায় আমি খুবই ভয় পাইলাম রাসেল ভাই, কি বলবো, মানে বিড়ালটা ছিল মেটি রঙের, মেটো রঙের, মানে মাটির যে রং, এরকম রঙের বিড়ালটা ছিল, কালো না বা সাদাও না, মাটির রঙের। তো ওই আমার দিকে আসতেছে, আর আমি জোরে 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 কি জানি পড়তেছি, আর তখন আমার পাশে যে ছিল সে আমাকে জাগিয়ে দিল, তখন আমি ঘুম থেকে জাগ্রত হইলাম। জাগ্রত হওয়ার পর কিছুক্ষণ পর ফজরের আজান হলো, আজানের সময় উঠলাম, উঠে ওযু ইস্তিনজা করে সাইকেল নিলাম, মসজিদ থেকে একটা সাইকেল দিয়েছিল, সাইকেল নিলাম, সাইকেল দিয়ে আমি যাচ্ছি মসজিদের দিকে ফজরের নামাজ পড়াবো। তো আবছা আবছা অন্ধকার, খুব বেশি অন্ধকার যে তা না, আবছা আবছা অন্ধকার, একবারে যে পর্ষা হয়ে গেছে মনেও না। তো রাস্তা দিয়ে আমি যাচ্ছি, একবারে শুনশান নিরবতা, কোনো কিছু নেই, আবার আমার মনের মধ্যে কোনো বইও নেই। সব সময় আমি যাওয়া আসা করি, দিন দশবার যাওয়া আসা করি, কোনো বই নেই। তো রাস্তার দুধারে সারি সারি গাছ, আবার সামনে যাওয়ার পর আলিয়া মাদ্রাসা, এটা মাদ্রাসা একটু একটা ক্ষেতের পরে আলিয়া মাদ্রাসা, এই এই পাশে হচ্ছে রাস্তা। তো একটা মোড়ের এখানে তাল গাছ, দুই তিনটা তাল গাছ ছোট ছোট, আর পাশে হচ্ছে বাট গাছ, বাট গাছের জুবজার, এরকম রাস্তায় যখন আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম রাসেল ভাই, ওই যে রাত্রে যেই বিড়ালটা আমি স্বপ্নে দেখছিলাম, দেখে বই পেয়ে জাগ্রত হয়ে গেছিলাম, এইরকমই একটা বিড়াল এই বাট গাছের ভেতর থেকে লাভ দিয়ে আমার সামনে, আমার সাইকেলের সামনে দিয়ে লাভ দিয়ে, এই জুপ থেকে লাভ দিয়ে ওই জুপের ভিতরে চলে গেল। তো আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো রাত্রে এই বিড়ালটা এইরকম একেবারে হুবহু সেম এরকমই বিড়ালটা দেখলাম, কিন্তু আমি বই পেলাম না। এবার আমি মনে করলাম যে এটা স্বাভাবিক, হয়তো কোনো বিড়ালি। এই মনে করে আমি মসজিদে চলে গেলাম, কোনো কিছুই হলো না। তো ইসেল রাসেল ভাই, আমার নিজের সাথে আমি স্বপ্নে আমি বই পেয়েছিলাম, বাস্তবে কোনোদিন এরকম কোনো কিছু সামনে পড়ি নাই, আমার সামনে কোনো কিছুই আসে নাই। তো এই ছিল ঘটনা, যদি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার স্টোরি শোনার জন্য। bootfm.com চিরজীবী হোক।
ওয়েলকাম ব্যাক, আজকের মতো এখানেই বিদায় নিতে হবে, কথা হবে আবারও খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি bhoot.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।